This track was downloaded from FusionBD.com.
স্বাগত মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছি আমি শ্যামী,
আমি অনিন্দু।
আর শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 90.2। আজকে আমাদের কাহিনী কি, অবশ্যই আজকে বিজয় দিবস 1971-এর সঙ্গে একটা সম্পর্ক আছে। আমরা গত সপ্তাহে কি না তার আগের সপ্তাহে করেছিলাম যে কাহিনীটা,
গত সপ্তাহে
কিন্তু আমাদের স্বাধীনতা পূর্বকালীন একটি কাহিনী নিয়েছিলাম কাহিনীতে, এবং আজকের সঙ্গে অবশ্যই একটা সম্পৃক্ততা আছে, কিন্তু সেটা এখন বলবো না। আমরা যখন গল্পটা শুরু করব তখন বন্ধুরা শুনলে বুঝতে পারবে যে আজকের কাহিনীটা কেন কেন বলছি যে এর সঙ্গে খুব মিলে গেছে আজকের দিনটার সঙ্গে বিশেষ করে। আর আমি একটা স্টেটাস দিয়েছি আমার ফ্যান পেজে, এবং বন্ধুদের বলছি যারা আমাদের সঙ্গে শুনছেন বা সঙ্গে আছো তারা আমাদেরকে লিখে পাঠাতে পারো 222-এ যে কোনো মোবাইল থেকে। যেটা করতে হবে, এবিসি লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে। এবিসি না লিখলে কিন্তু অন্য কোথাও চলে যায় বা হারিয়ে যায় মেসেজ, ঠিক আসে না। তো প্রত্যেককে বলছি প্লিজ মেসেজ লিখবার আগে অবশ্যই এবিসি লিখবেন মনে করে এবং আপনার নামটি লিখে পাঠাবেন। আর যেটা বলছিলাম যে আমি ভুল করে আমি ফোন নাম্বার বলে দিতে চাইছিলাম, যেহেতু প্রেম রোগের নিয়মিত ফোন নাম্বারটা বলে থাকি, হঠাৎ করে চোখ চলে গেল নাম্বারের দিকে। তো যাই হোক, আর এবিসি ফ্যান পেজ আছে, সেখানেও লিখতে পারেন। আর যে শ্যামিন আর যে SHARMWN, একটা কথা বলছি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, গত সপ্তাহে প্রেম রোগ চলাকালীন সময় এক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছিল, অনেকগুলো ফেক আইডি আছে এবং বিভিন্ন সময় আইডি থেকে নাকি টাকা চাওয়া হয়। তো আমি একটা সবাইকে অনুরোধ করছি, আমার পেজে কিছু লিখবার আগে বা আমার পেজে আমি কি লিখেছি এটা পড়বার আগে অবশ্যই খেয়াল করে নেবেন যে ফ্যানের সংখ্যা কত, 1,72,000-এর কাছাকাছি হবে। সংখ্যাটা দেখে সেখানে লাইক দিবেন বা সেখানে কিছু পোস্ট করবেন বা সেখান থেকে কোনো কি এসে সেটা দেখার, কারণ এতগুলো তো রিপোর্ট করা সম্ভব না। প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন আর পসিবল হয় না, এতগুলি একটা বন্ধ করছি পাঁচটা করছি। তো যাই হোক, আমি কথাটা বলতাম না, যেহেতু আর যে সেমিনার ফ্যান পেজে লিখতে হবে সে কথাটা মেনশন করছি সেই কারণে বলা। তো আজকে কি গল্প আছে?
আদির ইশাকের একটা গল্প আছে,
গত সপ্তাহে বোধহয় আমাদেরকে একটা গল্প পাঠিয়েছেন, ঠিক আছে। এবং আরো বন্ধুদের বলছি যারা কুয়াশাতে গল্প পাঠাতে চান বা গল্প পাঠাতে চাও আমাদেরকে, আমাদের ইমেল অ্যাড্রেস তো জানিয়ে দিচ্ছি, kuasha@gmail.com, আবার বলছি kuasha@gmail.com, এই ঠিকানায় পাঠাতে হবে। আর আর যে সামনে ফ্যান পেজ যেটা আছে আমার ফ্যান পেজের ইনবক্সও চাইলে পাঠানো যেতে পারে। আর গল্প শুরু করবার আগে, অর্থাৎ অনিন্দ আমাদেরকে যে আজকের গল্পটা পড়ে শোনাবে তার আগে একটা খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের পক্ষ থেকে ট্রেমেন্ডাস একটা খবর আছে, স্পেশালি যারা রেগুলার অন দ্য মুভ থাকে তাদের জন্য। গ্রামীণ ফোনের 3G সাপোর্টেড ইন্টারনেট মডেল এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে, মাত্র 1,995 টাকায়, সাথে 2 বছর ওয়ারেন্টি। আর নতুন মডেমের কানেকশনে মাত্র 150 টাকায় 512 kbps স্পিডে পাচ্ছেন পুরো 1 GB ডেটা। সুতরাং আর দেরি করবেন না, এক্ষুনি কিনে ফেলুন। আরো ডিটেল যদি জানতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে www.gramiphone.com, এই ঠিকানায়। তো শুরু করো আজকের গল্প।
7-12 বছরে পর বাড়ি ফিরছে। 12 বছর আগে নিজের জীবন বদলাতেই সে সুদূর আমেরিকাতে পাড়ি দিয়েছিল। 12 বছর পর আজকে সাদ আর সে আগের সাদের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এই বছরগুলোতে ওর কাছের মানুষগুলোর সবার জীবনই অনেক বদলে গেছে। সবাই যার যার মতো নিজের জীবন যাপন করছে, নিজের মতো জীবন গুছাচ্ছে, তবে একটি বিষয়ে ওর মনে খুব পীড়া দিচ্ছে। সেই যে ও বিদেশে চলে গেল, তারপর থেকে বাবা মার সাথে খুব কমই কথা হয়েছে। বিষয়টা আসলে খুব অবাক করার মতোই, তবে এটা সত্য। ওখানে যাবার পর কাজে এতটাই মগ্ন হয়ে যায় যে বাড়ির খোঁজ খবর খুব কমই নেওয়া হতো, যদিও প্রতি মাসেই বাড়িতে টাকা পাঠানো হতো। বাবা মা অবশ্য প্রায় ফোন দিত ওকে, কিন্তু সবসময় কাজের মাঝে থাকার কারণে সেভাবে আলাপ করা হয়নি, পরে ফোনও দিতে পারেনি। আর এভাবেই দেখতে দেখতে 12টি বছর পার হয়ে গেল। সাদ বুঝলো যে ওকে নিয়ে বাবা মা সবসময় বেশ উদ্বিগ্ন থাকে, কিন্তু ও কেন জানি তার বাবা মার ডাকে সাড়া দিতে পারেনি তেমন ভাবে। বিশেষ করে মা প্রায় প্রতি সপ্তাহে ফোন দিত, কিন্তু তারপরে সেভাবে কথা বলা হতো না। গত বছর জানতে পারে যে বাবার শরীরটা বেশ খারাপ হয়ে গেছে আর মাও বেশ অসুস্থ, তাই গত বছর থেকেই দেশে ফিরবে বলে মনে করছিল, কিন্তু শেষমেশ এই বছরই ফিরতে হলো তাকে। ট্রেনে বসে এসব কথাই ভাবছিল স্যার, ওদের বাড়ি দিনাজপুর, আজকে বাস চলছে না, হরতাল, ইদানিং লাগাতার হরতালে দেশটির অবস্থা প্রায় বিপর্যস্ত, তাই ট্রেনেই যেতে হচ্ছে। ওর ফিরে আসবার কথা বাড়িতে কাউকে জানায়নি, সবাইকে চমকে দিতে চায়। যাই হোক, অনেকক্ষণ ধরে ট্রেন নাটোর স্টেশনে দাঁড়িয়ে আছে, কিছুটা বিরক্ত হলো সাদ, তাই উঠে এসে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলো যে কেন দেরি হচ্ছে। পরে স্টেশন মাস্টার জানালেন যে সান্তাহার ট্রেনটি অ্যাক্সিডেন্টের ফলে ওদের ট্রেনটি ছাড়তে 8 ঘন্টা লেট হবে। সাদ ঘড়িতে দেখলো তখন দুপুর 12টা বাজে। ও ঠিক করলো এখানকার কাছে বাস টার্মিনাল থেকে বাসে উঠে চলে যাবে, এতে আরো দ্রুত বাসায় পৌঁছানো যাবে। বাস টার্মিনালে এসে যেই না বাসে উঠতে যাবে, ওই মুহূর্তে পেছন থেকে একটি চেনা কণ্ঠস্বর ভেসে আসলো, খোকা ওঠাতে উঠিস না। সাদ পেছনে ঘুরিয়ে দেখলো যে তার মা দাঁড়িয়ে আছে, এবং মাকে দেখে সাদ প্রচন্ড অবাক হলেন। কিছু বোঝে ওঠার আগেই মা এসে তাকে জড়িয়ে ধরলো, সাদ মাকে আলিঙ্গন করে ডুবে গেল অতীত স্মৃতিতে। এতদিন পর মাকে দেখতে পেয়ে ও আনন্দে কথা বলতে ভুলে গেল কিছুটা সময়। মার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ পেল, এরপর মা ওকে ছেড়ে দিলেন। মা সে আগের মতোই আছে, খালি বয়সটা একটু বেশি মনে হচ্ছে এই যা। ওর দিকে মায়া লাগানো একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতো তার মা। সাদ জিজ্ঞাসা করলো, মা তুমি এখানে? তিনি উত্তর দিলেন, তোর এক খালার বাসি এই শহরেই, দুদিন আগে এসেছিলাম, আজ ফিরবো বলে বাস টার্মিনালে এসে তোকে দেখতে পেলাম। সাদ লক্ষ্য করলো মা ওর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন পর ওকে দেখেও কিছু জিজ্ঞাসা করলো না। সাদ বলল, চলো এই বাসটাতে উঠি। তিনি উত্তর দিলেন, না ওইদিকে একটা বাস আছে, আগে ওটাই ছাড়বে, এটা পরে, ওটাতে উঠি। সাদ কিছু না বলে মার সাথে এগোতে লাগলো। ও সত্যি বেশ অবাক হয়েছে। তারপর ওরা অন্য বাসটিতে এসে উঠল। গোটা রাস্তা জুড়ে মা কিছুই বলল না, শুধু সাদের একটি হাত ধরে রাখল। এমন সময় ঘটল একটি ঘটনা, যে বাসটাতে সাদ আগে উঠতে চেয়েছিল সে বাসটি ওদের বাসটিকে অতিক্রম করে চলে গেল। সামনে যেতে না যেতে হঠাৎ করে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় বাস। সাদ ভয়ে ঠান্ডা হয়ে গেল, এই বাসটাতেই তো ওর যাওয়ার কথা ছিল, ও তো যেতে পারতো এই বাসটাতে, ওর ভাগ্যে তাহলে কি থাকতো? ভাগ্য ভালো মা অন্য বাসটাকে নিয়ে এসেছেন। মা একদম নিষ্প্রভ ভাবে শীতল হয়ে বসে রইলেন। অবশেষে রাত 10টার দিকে ওরা দিনাজপুরে পৌঁছল। বাসে সাদ তার মার সাথে বিদেশের সব কথাগুলো বলল এবং গল্প করল, এবং তার আগেও যখন সে দেশে ছিল সেই কথাগুলো বলল, সেই সুন্দর দিনগুলোর কথা বলল। গোটা রাস্তা মা নির্বাক শ্রোতা হয়ে বসে রইলেন। যখন ওরা ঠিক বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো, মা বলে উঠলেন যে, খোকা তুই যা, আমি একটু আসছি, এ বলে তিনি পাশ দিয়ে চলে গেলেন। সাদ কিছুটা অবাক হয়ে বাড়িতে ঢুকলো। ভেতরে প্রবেশ করলে সাদ অবাক হলো যে বাড়ির উঠানে সাদা কাপড় পরে সবাই বসে আছে, সবাই কাঁদছে, মনে হচ্ছে কেউ মারা গেছে। সাদ দৌড়ে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বাবা ওর দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন। এমন সময় ছোট বোন ফুপাতে ফুপাতে কেঁদে কেঁদে বলছে, ভাইয়া মাঝ ভোরে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। সাদের মনে হলো আসলে স্বপ্ন দেখছে। ও চিৎকার করে বলল, এটা কেমন কথা যে মা তো আমার সাথেই ছিল, এতক্ষণ আমার সাথেই ছিল। ঠিক তখন ওর বড় ভাই ওর হাত ধরে টেনে নিয়ে বাড়ির পেছনে একটি নতুন কবরের কাছে নিয়ে যায়। তারপর বলল, ওই যে মা ওখানে শুয়ে আছে। সাদ স্তম্ভিত হয়ে কবরের পাশে বসে পড়ল। ও সবকিছু তখন পরিষ্কার হয়ে গেল এবং সে বুঝতে পারলো যার সাথে দেখা হয়েছিল সেটা আসলে তার মায়ের আত্মা। যাবার আগে ওকে শেষবারের মতো দেখে গেলেন, এই যা বাঁচিয়ে গেলেন ছেলের নিশ্চিত মৃত্যুর হাত থেকে। একই মনে হয় বলে মায়ের মমতা, এভাবেই মা শেষ দেখা করে গেলেন তার সন্তানের সাথে।
খুবই চমৎকার গল্পটা পাঠিয়েছেন আদিত ইচ্ছাক, অনেক ধন্যবাদ চমৎকার একটি গল্প পাঠাবার জন্য। আমার মনে হয় তুমি শুনছো, ইতিমধ্যে মানে শুনেছো, তোমার যে গল্পটা পড়া হয়েছে। আর আমরা গল্পে যাওয়ার আগে কয়েকটা ঝটপট SMS পড়ি, যারা 221 SMS পাঠিয়েছেন এ পর্যন্ত। স্বপন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু আজকের কুয়াশা কেমন হবে? আজকের কুয়াশা যেমনই হবে অবশ্যই ভয় আছে, কিছু নির্মমতা আছে আজকেটা, এটুকু বলতে পারি। তোমাকে অপেক্ষা করতে হবে, তুমি শুনেই মন্তব্য করতে পারবে পরে যে তোমার কেমন লেগেছে বা আজকের কুয়াশা কেমন। আগে থেকে বলে দিলে তো রহস্যই থাকলো না কোনো। অর্চি এবং অড্রি লিখেছে, আজকের দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কুয়াশা শুনতে আমাদের অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ, একদম সঠিক, আজকের দিনটা পুরো বাঙালি জাতির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন। এবং আমার মনে হয় ঈদ বলো বা অন্য কোনো নববর্ষ বা অন্য কোনো আনন্দের দিনের চাইতেও এই দিনটা অনেক বেশি আনন্দ, কারণ এই যে এই দিনে আমরা আমাদের দেশকে পেয়েছি, বাংলাদেশ পেয়েছি।
বিজয় দিবসটা আসলে সার্বজনীন, সব
অবশ্যই ডেফিনেটলি সার্বজনীন তো হবেই, কারণ দেশটা তো কোনো একটা কোনো গোষ্ঠী বা গোত্রের না, দেশটা সবার। শ্যামিন আপু, আমি ফয়সাল কাপাসিয়া থেকে লিখেছে, এই দিনে কুয়াশা না পড়লে কি ভালো লাগে? অবশ্যই না, তবে শীত গ্রীষ্ম বর্ষা সবকালেই কুয়াশা পড়ে সোমবার রাতে এবিসি রেডিওতে, অন্ততপক্ষে অন্য কোথাও পড়ে কিনা জানি না, তবে রাতে তুমি যদি এবিসির সঙ্গে থাকো সোমবার রাতে, বিশেষ করে 11টার পর, তাহলে তুমি কুয়াশা পাবে, সেটা গ্রীষ্মকালে বর্ষাকালে হোক আর শীতেই হোক। রিদবান লিখেছে ফেরি থেকে, শ্যামিন আপু ভাইয়া কেমন আছো? ভালো আছি আমরা, আজ বিজয় রাতে নিশ্চয়ই স্পেশাল গল্প বলা হবে, তাড়াতাড়ি শুরু করো। অবশ্যই স্পেশাল কিছু আছে, আজকে পুরোটা শুনলে, প্রথম থেকে শুনলে কিছুটা আজ পাবে, বুঝতে পারবে। আমি মধু, হাই শ্যামিন আপু, আমি যদি মরে যাই তোমার আগে, এক মুঠো মাটি দিয়ে বন্ধুত্বের টানে, সবাই যদি কথা দেয় তুমি দিও, কাটা দেয় সরি তুমি দিও ফুল, তখন আমি বলতে পারবো, বাকিটা আসেনি। যাক, আজকে এটা আনন্দের দিন, আজকে আমরা, আর আমরা যে কাহিনীটা শুরু করতে যাচ্ছি সেটার মধ্যে আনন্দ অবশ্যই নেই। যাই হোক, আমরা এই ধরনের কথা না বলি, মৃত্যুর কথা আজকে আলোচনা আমরা না করি। আর লিখেছে, আমি, আমার নাম রবিউল, আমি ঘরের বাতি অফ করে কুয়াশা শুনছি। ইমন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, ওয়েলকাম ব্রাদার এন্ড সিস্টার, থ্যাংক ইউ। হাই, আমি বর্ষা, হাই বর্ষা। আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শ্যামিন আপু এন্ড আজ শ্যামিন আপু? এখন এত, এটা তো বলতে গেলে অনেক লম্বা কাহিনী, আর একটা নতুন কাহিনী আপু, আজকে কুয়াশার কাহিনী শোনো, এই গল্প আরেকদিন শোনো। বিজয় লিখেছে হাই, আচ্ছা। নরিন লিখেছে, আপু আজকে ফার্স্ট শুনছি, তোমার বয়সের মতো কুয়াশাও মনে হয় ভালো লাগবে। আমার বয়স ভালো কিনা যাই না, তবে কুয়াশা এক কথায় অসাধারণ আমি বলবো। ফাহমি লিখেছে, ইটস মাই ফার্স্ট মেসেজ, থ্যাংক ইউ প্রথম মেসেজ করবার জন্য। রিয়া লিখেছে ঢাকা থেকে, আই লাভ দিস শো অ্যান্ড আই এম ইয়োর নিউ ফ্রেন্ড, এটা আমার ফার্স্ট মেসেজ, প্লিজ পড়ে দিও আপু। কাজী নাজমুল ইসলাম লিখেছেন চৌহালি থেকে, আচ্ছা, হ্যালো আজি শারমিন, আজি শারমিন আপু ওয়েলকাম। আজি শারমিনের পর আপু কথাটা না লিখলেই ভালো মনে হয়, কেমন অদ্ভুত লাগে। হাউ আর ইউ? আমি আজ তোমাদের প্রথম, আজ তোমাদের নতুন বন্ধু, প্রথম শুনছে বোধ হয় আজকে, ওয়েলকাম করো, ওয়েলকাম নসিন, না নজরুল ইসলাম, সরি কাজী নজরুল ইসলাম। হাবিয়াল ইসলাম মল্লিক লিখেছে ঢাকা বাংলা বাজার থেকে, হাউ আর ইউ? ভালো আছে। আমার মনে হয় এই রিলেটেড কিছু লিখলে, কুয়াশার সম্পর্কে লিখলে ভালো, শুধু হাই হ্যালো করে সময় নষ্ট করে লাভ নেই। জিতু লিখেছে ভূত রোগ হয়ে যাচ্ছে, না কি করে ভূত রোগ না কি সেটা, আজকে তোমার কপালে পিত্তি আছে যদি সেটা সেরকম না হয়। কুয়াশা শুনছি,
কুয়াশা রোগ হতে
পারে, হ্যাঁ আপু আমি কুয়াশা শুনছি, আমি কন্টিনিউয়াস কুয়াশা শুনে থাকি, অনেক ধন্যবাদ। আর শারমিন নামে একজন লিখেছে নাকি, জান্নাত লিখেছে ফ্রম ড্যামরা লিখেছে, শীতের রাতে কুয়াশা শোনার মজাই আলাদা, একদম ঠিক, একেবারে লেপ মুড় দিয়ে শুনতে পারো। ডিজে নাইম লিখেছে, প্রথম গল্পটা অনেক সুন্দর হয়েছে, এই ক্রেডিট গোস টু যে পাঠিয়েছে তার,
আদি
আদি। আর সুহালা লিখেছে, আপু প্লিজ তাড়াতাড়ি আজকে স্টোরিটা কি, আমি যদি বলে দিই তাহলে তাড়াতাড়ি করবো কেন, অনেক লেট করতে পারি, একটু অপেক্ষা করো। পান্না লিখেছে ধানমন্ডি থেকে, আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল, কুয়াশা শুনে মনটা ভালো করতে চেষ্টা করছি, তোমরা ভালো থেকো। আদনান মিরপুর থেকে, মিরপুর এক থেকে লিখেছে, আপু আজকের ঘটনাটা 1971 নিয়ে হলে ইন্টারেস্টটা কি, সরি লিসেনাররা খুব হ্যাপি হবে। 1971 কি নিয়ে না, 71-এর পরের ঘটনা, কিন্তু 71-এর সঙ্গে 1971-এর সঙ্গে মুক্তিযোদ্ধার সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে, বা যাই হোক সেই সময়ের সঙ্গে এটা কোনো সম্পৃক্ততা আছে, সেটা আমি প্রথমে বলছি, কিন্তু সেটা আমি এখন বলবো না, আমি গল্প শুরু করলে তোমরা বুঝতে পারবে কেন বলেছি এই কথাটা। বাদবাকিটা ফিরে এসে বলবো, আমার বয়স 12 বছর, আমি প্রতি সপ্তাহে কুয়াশা শুনি। আজকের গল্প খুব অসম ইস্তিমিরপুর থেকে। আমি আরেকটা কথা বলছি, আজকের কুয়াশা কিন্তু অবশ্যই যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের জন্য মোটেই নয়, আজকে তো গত সপ্তাহে তো ছিল না, এত আমার ক্ষুদে বন্ধুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কিছু বলার থাকে না, আমি না করলেও শোনা, কিন্তু যারা বাড়িতে অসুস্থ রোগী আছে, যাদের হৃদরোগের সমস্যা আছে, হার্টের সমস্যা বা হার্টের সমস্যা আছে, বা চিত্ত দুর্বল যেটাকে বলে, বা অনেকে থাকে খুব নার্ভাস টাইপের থাকে, খুব সহজে নার্ভাস ব্রেকডাউন হয়েছে, বা ভয় পায়, অহেতুক ভয় পায়, বা অসুস্থ খুব বেশি রকমের, কারণ অনেক রকম সাউন্ড এফেক্ট থাকে, কাহিনী অনেক সময় অনেক নির্মম থাকে, অনেক রকম কিছু থাকে, এক অভিনয় যেহেতু অভিনয়ের অংশ থাকে, সেখানে সেই নির্মম বা ভয়ের কিছু অংশ এমন ভাবে আমরা শোনাবার চেষ্টা করি যেটা শুনলে সত্যি ভয় লাগে। তো আর বিশেষ করে ছোটরা অনেক জিনিস আছে যেগুলো ছোটদের এই বয়সে না শোনাটাই ভালো, না শোনাতে পারে, তো শোনা উচিতই না মোটেই, আর তাদেরকে মানা করছি, বারণ করছি, যারা অভিভাবক আছে তারা যদি পারমিশন দিয়ে শোনা সেই ক্ষেত্রে তারা আমার কিছু করার নেই, কিন্তু পরে যদি কখনো কোনো সময় উল্টো পাল্টাকে ভয় পেয়ে যাওয়া কোনো রকম কিছু, সেক্ষেত্রে আমি এবিসি কর্তৃপক্ষ বা আমরা কেউ দায়ী থাকবো না, এটাই হচ্ছে আসল কথা। আবারও বলছি যে দয়া করে তারা শুনবেন না যাদের কথা মানা করেছি। তা আমার মনে আমরা গল্পটা শুরু করি এখন, আমাদের আমাদের হাতে সময় কত মিনিট পাবো আমরা, 1 মিনিট পাচ্ছি, এক মিনিটে তার আর এস এম এস পড়া যাবে না, তবে ফিরে এসে পড়বো, ফিরে এসে আমাদের সময় পাবো, তখন আমরা বাকিদের এস এম এস বা ফেসবুক ফ্যান পেজে যেগুলো আছে, আজ এসে ফ্যান পেজ, এবিসির ফ্যান পেজে, সেগুলো আমরা অবশ্যই পড়বো। তারপর গল্পে চলে যাচ্ছি, আজকের কুয়াশার গল্প, ফিরে এসে কথা বলছি। আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, যাবার আগে 3111 যে কোনো মোবাইল ফোন থেকে কিন্তু মেসেজ অপশনে অবশ্যই এবিসি লিখতে হবে আর নাম। সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রাম, গ্রামের কাছে DND বাঁধের কিনারে পড়ে আছে অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ। লাশের গায়ে অনেক স্বর্ণালঙ্কারও আছে। কৌতূহলী লোকেরা ভিড় করেছে সেখানে, খবর পেলেন সিদ্ধিরগঞ্জ থানার দারোগা কুদ্দুস, তাড়াতাড়ি করে পৌঁছে গেছে।
আপনি ফোন করেছিলেন?
আমি ফোন দিছিলাম।
আপনারা থামুন, আচ্ছা লাশটা দেখলেন কিভাবে আপনি?
স্যার আমি ভোরবেলা এই রাস্তা দিয়ে যেতেছিলাম, এমন সময় দেখি ওইখানে কি যেন একটা পুয়া আছে, একটু কাছে যাইতে একটা লাশ, আমি সাথে সাথে একটা চিকুর দিয়ে দিলাম, তারপর দৌড় দিয়ে বাজারে দিয়ে গেলাম সবাই জানাইতে।
ঠিক আছে, আচ্ছা এই মেয়েটাকে আপনারা তো কেউ চিনেন না, তাই না?
জীবনেও দেখি নাই স্যার, এলাকার মাইয়া না, তাইলে তো চিনতেই পারতাম। আহারে কার বাড়ির মাইয়াটা এমনি মরল?
আপনারা থামেন তো একটু, মেয়েটার গায়ে দেখছি অনেক গহনা আছে, তার মানে বেশ বড় ঘরের মেয়ে, চুরি ডাকাতের জন্য এখন নয় তা ঠিকই বোঝা যাচ্ছে, তাহলে এভাবে তাহলে গহনা গুলো এভাবে থাকতো না, কিন্তু এরকম হিংস্র ভাবে মেয়েটিকে কে মানে?
স্যার লাশটা কি করবেন?
আপাতত বেয়ারিস লাশ হিসেবে মর্গে নিয়ে যাব, আমরা তদন্ত করব, আর হ্যাঁ আপনারা কিছু জানতে পারলে আমাকে খবর দিবেন।
ঠিক আছে স্যার।
মৃতদেহ বেওয়ারিশ লাশ হিসেবে হাসপাতালের মর্গে পাঠানো হলো ময়না তদন্তের জন্য। দুশ্চিন্তায় পড়ে গেলেন দারোগা, কে এই মেয়ে, কি তার পরিচয়, আর কেই বা তাকে এমন নির্মম ভাবে খুন করবে? এলাকার মানুষজন কিছুই বলতে পারে না, মেয়েটি তাদের সম্পূর্ণ অপরিচিত, তার মানে অন্য কোনো এলাকা থেকে মেয়েটি এখানে এসেছে বা তাকে আনা হয়েছে। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দারোগাকে, তিনি জানতে পারলেন সায়দাবাদ এলাকায় একটি জিপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, জিপের ভেতরে আছে রক্ত মাখা গেঞ্জি, কাপড়, সোনার গয়না ইত্যাদি ইত্যাদি। পুলিশ সেখান থেকে উদ্ধার করে জিপটিকে। বিকেলে দারোগা কুদ্দুসের ওয়ারলেসে জানা যায় আরো একটি তথ্য। সূত্রাপুর থানার বদল হোটেল থেকে অভিযোগ করা হয়, একজন লোক স্ত্রীকে খুন করে পালিয়ে এসে এখানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। দারোগা কুদ্দুস সূত্রাপুর থানার সাথে যোগাযোগ করলেন, সেখান থেকে পাওয়া গেল মেয়েটির স্বামীকে। সেখানে সে পাগল পাগল অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। খুব সহসে পুলিশ বুঝতে পারে যে সে আসলে পাগলামির অভিনয় করছে পুলিশকে ধোঁকা দিতে, এবং আত্মহত্যারও তার আদৌ কোনো পরিকল্পনা ছিল না। একটু খোঁজ খবর নিয়েই পুলিশ পুরো ঘটনা বের করে ফেলে। বেরিয়ে আসে হতভাগ্য সেই মেয়েটির পরিচয়। আরেক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা উন্মোচিত হয়, যা সেই সময় স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। আলোচিত সেই হত্যাকাণ্ডের ঘটনা ও তার পরবর্তী ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের কুয়াশা। ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর রাজাকার আলবদর বাহিনী ধরে নিয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিবিসির প্রতিনিধি এবং তৎকালীন সরকারি জেনারেল ম্যানেজার ও সাংবাদিক নিজামুদ্দিন আহমেদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে পাশ করলেও শুরু থেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয় নিজামুদ্দিন আহমেদ। মর্নিং পোস্ট, অবজারভার সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ইউপিআই, এএফপি, বিবিসির সঙ্গে কাজ করেছেন। পিপিআই এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে বিবিসির সংবাদদাতা হিসেবে বিভিন্ন খবর সংগ্রহ করে পাঠাতেন। সে মানুষটিকে স্বাধীনতার ঠিক চার দিন আগে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী এই দেশীয় দোষরা। তাকে আর কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি। সেই শহীদ সাংবাদিক নিজামুদ্দিনের মেয়ে ছিলেন শারমিন সুলতান আলীর মা। ৭১ স্বাধীনতার যুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবী বিশিষ্ট সাংবাদিক নিজামুদ্দিনের মেয়ে শারমিন রেমাকে ১৯৮৯ সালের ৯ এপ্রিল ভোরে নির্মমভাবে খুন করা হয়। আর এর পিছনে কারণ ছিল তার স্বামী মুনির হোসেনের তার দ্বিগুণ বয়সের মহিলা খুকুর সাথে পরকীয়া প্রেম। বিয়ের মাত্র ৩ মাসের মাথায় স্বামীর সাথে চট্টগ্রাম বেড়াতে গিয়ে খুন হন শারমিন রেমা। ৭ এপ্রিল ঢাকা থেকে রওনা হয়ে যাওয়ার ২ দিন পরে ফেরার পথে স্বামী মুনির হোসেন তাকে হত্যা করে নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের কাছে ফেলে রেখে আসে। মুনির হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। সেই সময় ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছিল। সব পত্রিকায় ছাপা হয়েছিল এই ঘটনার বিস্তারিত বিবরণ এবং ফলো আপ। এটাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত খুনের মামলা। খুনের প্রায় মাসখানেক যাবৎ পত্রিকায় এটা প্রথম বা দ্বিতীয় লিড হিসাবে প্রকাশিত হতো। বেদনাবিধুর রিমা হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে আলোচনার ঝড় উঠেছিল সে সময়। ১৯৮৮ রিমা তখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি শেষ বর্ষের ছাত্রী। সেই সময়ে অর্থাৎ ৭০ বা ৮০ দশকে হাতে গোনা কয়েকজন গাইনি বিশেষজ্ঞ ঢাকায় ছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী এবং ধনী ছিলেন ডাক্তার মেহেরুন্নেসা। বিশিষ্ট ডাক্তার দম্পতি আবুল কাশেম ও ডক্টর মেহেরুন্নেসার ছেলে মুনির হোসেন সুরুজ। কোন একটা বিয়ের অনুষ্ঠানে রিমাকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায় ডক্টর মেহেরুন্নেসা। তাকে পুত্রবধূ করার চিন্তা করেন ডক্টর মেহেরুন্নেসা। এরপর রিমার পরিবারের কাছে প্রস্তাব পাঠান তারা। অনেকটা জবরদস্তি করেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। রিমার পরিবারও এত ভালো ছেলে দেখে বিয়ে দিতে আপত্তি করেন না। আসলে পাত্র হিসেবে মুনির খুবই ভালো ছিল, দেখতে সুন্দর, সুপুরুষ, পড়াশোনা করেছে আমেরিকায়। তার মা বাবা দুজনেই স্বনামধন্য ডাক্তার, ফলে এত ভালো পরিবারের ভেতরে কোনো সমস্যা থাকতে পারে তা রিমার পরিবার কল্পনাও করেনি। এরপর বেশ তড়িঘড়ি করেই মুনিরের সাথে বিয়ে ঠিক হয় রিমার। একরকম হাত জোর করেই রিমার পরিবারকে রাজি করান মুনিরের বাবা এবং মা।
এত তাড়াতাড়ি রিমার বিয়ে ঠিক করে ফেললা, আর একটু দেখে শুনে নিলে হতো না?
এখনো ঠিক করি নাই। আমি আর একটু চিন্তা ভাবনা করতে চেয়েছিলাম, কিন্তু ছেলে পক্ষ তো ভাবার সময় দিচ্ছে না, তারা বারবার তাগাদা দিচ্ছে।
হ্যাঁ, কিন্তু বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়া করারই বা কি আছে?
রিমাকে নাকি ওনাদের খুব পছন্দ হয়েছে।
আরে, আমাদের রিমাকে যে দেখবে তারই পছন্দ হবে, এতে অবাক হওয়ার কি আছে? আচ্ছা, ছেলেটা কেমন?
আমার তো বেশ ভালোই মনে হলো, এত বড় ঘর, শিক্ষিত বাবা মা, বাবা মা দুজনেই ডাক্তার। আর ডাক্তার মেহেরুন নেসাকে এই শহরে কে না চেনে? তার ছেলে আমেরিকায় লেখাপড়া করেছে।
সব দিক দিয়ে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু তারপরও এত তাড়াহুড়া করার দরকার ছিল না। ছেলে আর মেয়ে দুজন দুজনকে জানতেও তো একটু সময় দরকার।
আমি সেটা বলেছিলাম, কিন্তু ছেলের মা আসলে এমন ভাবে ধরলেন, বলছিলেন আমাকে কোনো চিন্তা না করতে, উনি রিমাকে নিজের মেয়ের মতো নাকি আদরে রাখবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব উনি রিমাকে নিজের ঘরে নিয়ে যেতে চান। এরকম একটা লক্ষ্মী ছেলের বউ নাকি উনি অনেকদিন ধরে খুঁজছেন।
রিমা চলে গেলে আমাদের ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে।
বিয়েটা একদিন দিতেই হবে, আমার ঘর খালি করেই সবাই চলে যাবে। রিমার বাবাটা যদি ফিরে আসতো, আজকে রিমার বিয়ে দিচ্ছি এমন সময় বাবাটাকে কাছে পেল না, এই কষ্টটা আমি কি করে বোঝাবো?
কষ্ট পেও না আপা, দোয়া করো রিমা যেখানে থাকুক সুখে থাকুক।
২৮ সালের ডিসেম্বর মাসে রিমার আখ রুসুমা খায় এবং ৮৯ সালের জানুয়ারিতে বৌভাত। বৌভাতের পর রিমা তার স্বামী মনির হোসেন সহ তাদের ৫ নম্বর ধানমন্ডির বাড়িতে চলে যান। প্রথম অবস্থায় তাদের দাম্পত্য জীবন সুন্দরভাবেই কাটছিল, কিন্তু এক মাস যেতে না যেতেই রিমার প্রতি মনিরের অবহেলা আর উদাসীনতা ধরা পড়তে থাকে। রিমা ধীরে ধীরে বুঝতে পারছিলেন কোথাও একটা বড় সমস্যা আছে।
কোথায় যাচ্ছে সন্ধ্যেবেলায়?
এই তো একটু কাজ আছে।
কয়েকদিন ধরেই তোমাকে কেমন যেন লাগছে।
মানে কি বলতে চাও?
না মানে বলছিলাম অনেক রাত করে বাড়ি ফেরো তুমি, আবার কোনো কোনো দিন হয়তো ফেরোই না। বলো না কোথায় যাচ্ছ।
সব কথাই কি তোমাকে বলতে হবে নাকি? আজও
এত রেগে রেগে কথা বলছো কেন? কি হয়েছে?
দেখো রিমা, আমাকে বিরক্ত করো না প্লিজ, এত জবাব দিয়ে আমার করতে ভালো লাগে না।
ঠিক আছে, শুধু একটা কথা বলবে?
কি বলো?
এই প্যাকেটগুলো কিসের?
রিমা, তোমাকে সাফ সাফ আজকে একটা কথা বলে দিচ্ছি, খবরদার খবরদার আমার কোনো জিনিসে হাত দিবে না, এগুলি সবই আমার ব্যক্তিগত জিনিস।
আমি তোমার জিনিসে হাত দিতে পারবো না?
না পারবে না, আর আমার কোনো কাজেও তুমি নাক গলাবে না, আমি এসব একদম পছন্দ করি না।
তোমার কোনো ব্যাপার জানার অধিকার কি আমার নেই?
আমি এখন এত কথা বলতে পারবো না, তোমার ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই, আমি যাচ্ছি।
শোনো না প্লিজ।
দূর, আমি গেলাম।
বিয়ের মাত্র দেড় মাসের মাথায় রিমা বুঝতে পারে যে স্বপ্ন দেখে সে বিয়ের পিঁড়িতে বসেছিল তার স্বপ্নই থেকে যাবে, কারণ তার স্বামীর কোনো টান নেই তার উপরে। শুধু এটুকুই নয়, তার স্বামীর অনেকগুলো খারাপ নেশা আছে, তার স্বভাব চরিত্র ভালো নয়, মাদক গ্রহণের প্রমাণও পেয়েছিল রিমা। রিমার স্বপ্নগুলো যেন একে একে ভেঙে চুরমার হতে থাকে, কিন্তু তবুও সে হাল ছেড়ে দেবে না বলে সিদ্ধান্ত নেয়। সেই সময় রিমা তার বড় বোন সিলভিকে জানিয়েছিল মুনিরের মাদকাশক্তির কথা। রিমা তাকে সুস্থ করতেও চেয়েছিল, চেয়েছিল মুনিরকে একটা ভালো জীবনে ফিরিয়ে আনতে।
কি রে রিমা, তোর মন এত খারাপ কেন?
আপা, আমার ভাগ্যটাই মনে হয় খারাপ।
কি হয়েছে বলবি তো?
মুনিরের মনে হয় ড্রাগ এডিকশন আছে।
বলিস কি, কি করে বুঝলি?
ওর আচার আচরণ দেখে যে আমার সন্দেহ হয়েছিল সেটা তো তোকে আগেই বলেছি, আর আমি ওর ঘরে কিছু প্যাকেটও পেয়েছি।
এটা কি করে হতে পারে? এত ভালো একটা ছেলে।
জানি না রে আপা, আমারও বিশ্বাস হচ্ছে না।
ধৈর্য ধর রিমা, প্লিজ একটু ধৈর্য ধর, আর তোর ধারণা তো ভুলও হতে পারে তাই না?
তাই যেন হয় আপা।
কিন্তু কিন্তু তাহলেও আমার সাথে এমন ব্যবহার করবে কেন? সারাক্ষণই রাগ দেখায়, ঠিক মতো কথাও বলতে চায় না, প্রায় রাতে বাসায় ফেরে না। আমি শিওর আপা ও ড্রাগ অ্যাডিক্ট।
এখন তাহলে কি করবি? আম্মাকে কি সব জানাবো?
না না আপা, আম্মাকে এখনই সব জানানো যাবে না, শুনলে আম্মা অসুস্থ হয়ে পড়বে। এমনিতেই আব্বার কথা ভেবে ভেবে আমার এই অবস্থা, এর উপর আমার জন্য টেনশন করে আরো অসুস্থ হয়ে পড়ুক এটা আমি চাই না আপা। আম্মাকে এখনই কিছু বলো না, আর এখনই হাল ছেড়ে দেয় ঠিক হবে না আপা। দেখি আর কতদিন, দেখি যদি ওকে সুস্থ করা যায়, সূর্যকে ভালো পথে ফিরিয়ে আনতে পারি। যা তুই ভালো বুঝিস, কিন্তু আমাকে সব জানাস কিন্তু কি হলো। ঠিক আছে আপা, আসলে মনির ছিল শিক্ষিত ধনী বাবা মায়ের পুরোপুরি নষ্ট ছেলে। পড়ালেখা করতে তাকে পাঠানো হয়েছিল আমেরিকায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ে ফেরত এসেছে সবাইকে এমন বললেও দেশে ফিরে মনি শুরু করে গার্মেন্টস ব্যবসা, আর সেই সাথে শুরু করে নানান ধরনের অপকর্ম। সেই সাথে তার ছিল ভয়ানক চারিত্রিক দোষ। তার চেয়ে অনেক বেশি বয়সের মহিলাদের প্রতি ছিল তার দুর্বলতা, এবং তাদের সঙ্গে সে ঘনিষ্ঠ সম্পর্ক করত। মায়ের ক্লিনিকের এক বয়স্ক নার্স মিনতির সাথে তার প্রথম প্রেম হয়। মেহেরুননেসা নিজস্ব প্রভাব খাটিয়ে সে সম্পর্ক ভাঙতে সক্ষম হন, কিন্তু এর কিছুদিন পর মুনিরের সাথে সম্পর্ক হয় 15-16 বছরের বড় কয়েক বাচ্চার মা চল্লিশোর্ধ হোসনে আরা খুকুর সাথে। খুকুর স্বামী ছিল সম্পূর্ণ পঙ্গু। সংসার চালানোর জন্য স্বল্প শিক্ষিত খুকুর একটাই উপায় ছিল, সে ছিল পেশাদার কলগার্ড। সমাজের উচ্চ পর্যায়ে ছিল তার ব্যবসা ক্ষেত্র। অন্তত 15 বছরের ছোট মুনির গভীর প্রেমে পড়ে যায় এই খুকুর। অবস্থা বেগতিক দেখে মেহেরুননেসা তার সামাজিক অবস্থাকে কাজে লাগিয়ে মুনিরকে বিয়ে করিয়ে এনেছিলেন সুন্দরী তরুণী রিমাকে। কিন্তু মুনির রিমাকে কোনো দিনই মন থেকে মেনে নেয়নি। বিয়ের পরেও সে সম্পর্ক চালিয়ে গেছে খুকুর সাথে। 1986 সালের দিকে খুকুর সাথে মনিরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মনিরদের গুলশানের নির্মীয়মান বাড়িতে খুকুর সাথে তার মেলামেশা হতো। 1987 সালের জুন মাসে মনির হোসেন খুকুকে লালমাটিয়ায় মাসিক 7,000 টাকা ভাড়ায় একটি বাড়ি ঠিক করে দেয়। বিয়ের আগ পর্যন্ত এ বাড়িতেই তারা মেলামেশা করত। শারমিন রিমাকে বিয়ে করতে মনির প্রথমে রাজিই ছিল না। অনেকটা চাপের মুখেই মনিরের মা তাকে বিয়ে করান, আর বিয়ের এক মাস যেতে না যেতেই মনির তার স্ত্রী রিমাকে পুরোপুরি অবজ্ঞা করে খুকুর সাথে আবারও পুরো দমে মেলামেশা শুরু করে। রিমা প্রথম অবস্থায় বিষয়টি কিছুটা বুঝলেও এ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। সুন্দরী, শিক্ষিতা এবং বুদ্ধিমতী গৃহবধূ রিমা খুব ছোটবেলা থেকেই ছিলেন অনেক শান্ত স্বভাবের। তিনি কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষী করতে রাজি ছিলেন না। স্বামী ভক্ত রিমা মুনিরকে খুব ভালোবাসতেন, তাই মুনির রাত করে বাড়ি ফিরলেও কিচ্ছু বলতেন না, নিজের মনকে প্রবোধ দিতেন এই বলে হয়তো ব্যবসার কাজে ছিল তাই বাসায় আসতে দেরি হয়েছে তার স্বামীর। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যে রিমার মতো ঠান্ডা মাথার মেয়েও আর ধৈর্য রাখতে পারলেন না। কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন হয়েছিল সেদিন যে রিমা এইভাবে রিয়েক্ট করেছিল? এত দেরি করে ফিরলে?
হ্যাঁ, আমার কাজ ছিল। আচ্ছা, তোমাকে না বলেছি আমাকে এত প্রশ্ন করবে না।
দাঁড়াও তো, এটা কি?
কোনটা?
এই যে তোমার শার্টে।
শার্টে কি? আচ্ছা, আমার কাজ আছে।
আরে দাঁড়াও, তোমার শার্টের লিপস্টিকের ড্যাগগুলো কোথা থেকে, কোথায় গিয়েছিলে তুমি?
খবরদার রিমা, অনেক হয়েছে, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমার কোনো ব্যাপার নিয়ে তোমাকে মাথা ঘামাতে নিষেধ করেছি।
কেন মাথা ঘামাবো না? আমি তোমার স্ত্রী, আমার জানার অধিকার আছে তুমি কোথায় যাও, কাদের সাথে মেশো। তোমার শার্টের লিপস্টিকের দাগ এলো কিভাবে সেটা তোমাকে বলতেই হবে। তাহলে কি কোনো মেয়ের সাথে তোমার
একশো বড় সাহস তোমার?
তুমি 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 আমাকে হাত তুললে?
খুব ভালো করেছি। তোমার তোমার সাহস বেশি বেড়ে গেছে, তুমি আমার উপর খবরদারি করতে চাও। আমি তোমাকে ডিভোর্স দিব।
কি বললে?
ঠিকই শুনেছ, আমি তোমার মতো মেয়ের সাথে থাকতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিব।
কেন কেন তুমি আমার সাথে এমন করছো, আমার দোষটা কি?
খবরদার, আর একটা কথাও বলবো না, আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না।
বন্ধুরা, আমরা কুয়াশায় শুনছিলাম আজকের কাহিনী। আমরা শুরুতেই বলে দিয়েছি আপনার কাহিনী কি নিয়ে হবে, এবং যেটা অনেক বন্ধু প্রশ্ন করেছেন যে 1971-এর সঙ্গে বা বিজয় আজকের এই দিনের সঙ্গে, অনেকে বিজয় দিবসের কথা বলেছেন যে কি সম্পর্ক, কি সম্পৃক্ততা, আমরা ইতিমধ্যে জেনে গেছেন। আমি তারপর আবার বলছিলাম যে 1971 সালের 12ই ডিসেম্বর রাজাকার আলবদর বাহিনী ধরে নিয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিবিসির প্রতিনিধি সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ এবং তারই কন্যা, কনিষ্ঠা কন্যা শারমিন রিমা যাকে হত্যা করা হয়েছিল 1989 সালের 9 এপ্রিল। এবং সেই জন্য বলছিলাম যে গত 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে গেল। আমরা পত্রিকা যারা নিয়মিত পত্রিকা পড়ে যারা সবাই জানে যে বুদ্ধিজীবী কয়জনকে অনেকে শহীদ হয়েছেন, যাদের নাম ফলাও করে আসে পত্রিকা, তাদের মধ্যে একজন সাংবাদিক সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ একজন, এবং অনেকের লাশ পাওয়া গেছে, তাকে তার কিন্তু লাশ পাওয়া যায়নি, তাকে তার লাশ পাওয়া যায়নি। ঠিক আছে বন্ধুরা, আমরা ফিরে এসে বাকি অংশটা শুনবো, তার আগে রয়েছে এবিসি রাত 12টার খবর। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, TRIPLE 21 যে কোনো মোবাইল থেকে। শারমিন
আর অনিন্দু
আমরা আছি কুয়াশায়, আপনার সঙ্গে ফিরে এসে আমরা বাকি অংশ শুনবো। চলছে কুয়াশায় এবিসি রেডিও 89.2, সঙ্গে আছি আমি শারমিন
আর আমি অনিন্দু।
শুরু হয়ে গেছে আজকে আমাদের কুয়াশার গল্প। অনেক আগে খুব নির্মম একটি কাহিনী শুনছি আজকে না কুয়াশাতে। বন্ধুরা এখন আমরা বাকি অংশটা শুনবো। আর যারা এবিসি ফ্যান পেজে লিখতে চান লিখতে পারেন, আর যে শ্যামের ফ্যান পেজ, এবং একটা কথা বলে দিচ্ছি, কুয়াশার কিন্তু কোনো ফ্যান পেজ আলাদা করে নেই, সুতরাং যারা কুয়াশার ফ্যান পেজ পাচ্ছেন সেটা ফেক, সেখানে লিখবেন না। আর SMS পাঠাতে হলে TRIPLE 21 পাঠাতে হবে যে কোনো মোবাইল ফোন থেকে, কিন্তু তার আগে অবশ্যই মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখতে হবে। তো ঠিক আছে, আমরা পরের অংশ শুনবো, তারপরে আবার ফিরে আসছি। তালাক দেওয়ার জন্য মুনির তার অপকর্মের যোগানদাতা ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মোস্তাককে কাগজপত্র জোগাড় করতে কোর্টে পাঠায়। কিন্তু দুই পরিবারের পারিবারিক ঐতিহ্য ও মান মর্যাদা বিবেচনা করে রিমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা মুনিরের পক্ষে কঠিন হয়ে পড়ে। আর এদিকে রিমা স্বামীর ব্যাপারে খোঁজ করতে শুরু করে। তার সন্দেহ বাড়তে থাকে সেদিনের ঘটে যাওয়া সেই ঘটনার পর। তার স্বামীর যে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে সেটা সে খুব ভালো করে বুঝতে পারে। রিমার মাথায় আকাশ ভেঙে পড়ল যখন সে জানতে পারে খুকু নামে একজনের সাথে মুনিরের দৈহিক সম্পর্ক রয়েছে। তারপরও যেন বিশ্বাস হতে চাইছিল না রিমার। রিমা একদিন কৌশলে লালমাটিয়ায় খুকুর বাসায় গিয়ে আরো স্পষ্ট ধারণা নিয়ে আসে। এদিকে মুনির খুকুর সম্পর্কে রিমা সব জেনে যাওয়ায় তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। রিমাকে তালাক দিতে গেলে মুনিরের চোরাচালান ব্যবসা, প্রেমিকা খুকুর সব অপকর্ম ফাঁস হয়ে যাবার ভয় ছিল। এদিকে রিমা তার সব কিছু তার পরিবারকে জানাতে থাকে। তারা কেউই প্রথমে ব্যাপারটা বিশ্বাস করতে পারেননি, কিন্তু রিমা জানে প্রতিদিনই তার সাথে কেমন দুর্ব্যবহার করা হচ্ছে। খুকুর সাথে মুনিরের অবৈধ সম্পর্ক আছে এটা রিমার মা বিশ্বাস করেননি। শুধু রিমার মা কেন, কারোরই এমন বিশ্বাস হবার কথা নয়। ফুলের মতো পবিত্র এবং সুন্দর স্ত্রী থাকতে মায়ের বয়সী কারোর সাথে মুনিরের মতো একজন প্রখ্যাত ডাক্তার দম্পতির ইঞ্জিনিয়ার ছেলে সম্পর্ক থাকতে পারে তা কেউই বিশ্বাস করতে পারে না। এমন ঘটনা শুনে রিমার মা রিমাকে বলেছিলেন যে রিমার ধারণা ভুলও হতে পারে, রিমা শিক্ষিতা মেয়ে, তিনি তো নিশ্চিত না হয়ে কথা বলতে পারেন না। তাই রিমার দুঃখ যন্ত্রণা সহ আরেকবার তার মাকে বললেন যে তিনি আসলে ভালো করে খোঁজ করেই এসব বলছেন।
এসব তুই কি বলছিস রিমা, এটা কিভাবে সম্ভব? আমি ঠিকই বলছি মা, আমি আর ওর সাথে থাকতে পারবো না, কিন্তু এত অল্প দিনের মধ্যে? হ্যাঁ মা, হ্যাঁ আমি জানতে পেরেছি মহিলার সাথে ওর সম্পর্ক আছে, এরপরেও কি তোমরা চাও আমি ওর সাথে থাকি, যেখানে নিজেই আমাকে তালাকের হুমকি দিয়েছে? উফ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? এত ভালো একটা ছেলে, এত বড় পরিবার, এই ধরনের নোংরা কাজ তারা কি করে করতে পারে? আমার মনে হয় কোন একটা ভুল হচ্ছে রিমা, ভালো করে খোঁজ নে মা, নিজের স্বামীর সম্পর্কে এরকম ধারণা করতে নেই।
আমি যা বলছি সবই সত্যি বলছি মা, এবার তোমরাই ভাবো তোমরা কি করবে।
TRIPLE 21 1989 সাল, বিশ্বাস অবিশ্বাস আর সন্দেহের অবসান ঘটে। মুনির নিজেই খুকুর কথা স্বীকার করে, না করে তার উপায়ও ছিল না। সে বুঝতে পেরেছিল ঘটনা জানাজানি হলে তার মান সম্মান নষ্ট তো হবেই, এতদিন ধরে চালিয়ে আসা অবৈধ ব্যবসাগুলো নিয়েও টানাটানি পড়বে। তাই সে রিমাকে ঠান্ডা করার জন্য তাকে মিথ্যা আশ্বাস দিতে শুরু করে। সে খুকুকে ভুলে যাবে বলে জানায়। রিমা প্রথমে সেটা বিশ্বাস করতে চায় না, পরে মুনির তাকে নানা রকম অনুরোধ করতে থাকে। তখন রিমা বলে যে খুকুকে ডেকে এনে তার সামনে বলতে হবে যে খুকুর সাথে আর তার কোনো সম্পর্ক থাকবে না। মুনির সেটা মেনেও নেয়। ওই দিনে বিকেল 5:30 দিকে মোস্তাকের মাধ্যমে খুকুর কাছে খবর পাঠিয়ে মুনির তাকে শ্যামলীতে তার গার্মেন্টস ফ্যাক্টরি ন্যাশনাল অ্যাপারেলের অফিসে নিয়ে আসে।
ফ্যাক্টরিতে খুকু আর রিমা মুখোমুখি হলে এক তিক্ত পরিবেশের সৃষ্টি হয়। হওয়াটাই স্বাভাবিক, নিজের স্বামীর উপর অন্য মহিলার কর্তৃত্বকে মেনে নেওয়া যায় কখনোই না, রিমাও মেনে নিতে পারেননি। রিমা খুকুকে ওয়ার্নিং দেয় যে আর কোনোদিন যেন তার স্বামী মুনিরের সাথে সে মেলামেশা না করে। ওই সময় খুকু মুনিরের মতামত জানতে চায়, মুনির তখন চুপ করে থাকে। এই সময় খুকু মুনিরকে গালি দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়।
কি ব্যাপার, আমাকে এক্সট্রা আসতে বলেছো কেন?
ও,
এটাই বুঝি তোমার সেই বউ? হ্যাঁ হ্যাঁ, আমি ওর বউ। কিন্তু আপনি, আপনি কে? আর আপনি জেনে শুনে কেন আমার স্বামীর পেছনে পড়ে আছেন? তোমার স্বামীকে জিজ্ঞেস করো না। আমি ওর কে বলোই না মুনির। আপনি কে? মুনির কিছুই বলবে না। ও আমাকে কথা দিয়েছে, এখন থেকে আপনার সাথে ওর আর কোনো সম্পর্ক থাকবে না, তাই আপনি চলে যান আমাদের জীবন থেকে। বাহ, তোমার কথা নাকি? অবশ্যই আমার কথায়, আমি ওর বিবাহিতাই স্ত্রী। আপনি আর কোনোদিনও আমার স্বামীর সাথে যোগাযোগ করবেন না। তোমার স্বামীর কি মতামতটা ওর মুক্তি বলুক না। বলো মনির, তুমি কি এতদিনের সম্পর্ক তুমি কোথায় শেষ করে দিতে? ও কিছু বলবে না, তুমি চুপ করো। খুব পার পেরেছে না তুই, কি রাগে এসে বাহাদুরি শুরু করেছ? তোমার এই বাহাদুরি কোথায় থাকে? আর মনে এই আমাদের এতদিনের সম্পর্ক তুমি এই দুই দিন ধরে আসা একটা মেয়ের কারণে শেষ করে দিলে? আপনি আপনার সীমা অতিক্রম করছেন। ইউ শাট আপ।
খুকুর এমন তিরস্কার দেখে খুকুর প্রতি মনিরের আরো বেশি দুর্বলতা জন্মায়। তখন এসে মনে মনে রিমার উপরে ক্ষেপে উঠেছিল, কিন্তু অতি ধূর্ত মনির এই ব্যাপারে তখন রিমাকে কিছুই বলল না। আসলে সে তখন মনে মনে এক ভয়ঙ্কর প্ল্যান আছিল, রিমাকে চিরতরে তার আর খুকুর রাস্তা থেকে সরিয়ে দেবার জন্য। ওই রাতে মুনির রিমাদের বাসায় থাকে। পরদিন মৌচাকে গিয়ে রিমা দুটো ফটোফ্রেম কিনে নিয়ে আসে এবং তাদের দুজনের ছবি সেই ফ্রেমে লাগান। এরপর একটি ন্যাশনাল ট্রেডিং হাউসে আর অন্যটি শ্যামলী গার্মেন্টসের ফ্যাক্টরিতে রাখেন। হয়তো রিমা মনে মনে আশা করেছিলেন তার ছবি চোখের সামনে সারাক্ষণ থাকলে মুনির তার প্রমিসের কথা মনে রাখবে আর খুকুকে ভুলে যাবে। তারপর ধানমন্ডির বাড়িতে গিয়ে দুপুর আড়াইটার দিকে লাঞ্চ সারেন মুনির। রিমা সেদিন কোনো কিছু খাননি। ওই দিনে মনে হঠাৎ করেই চট্টগ্রাম যাবার সিদ্ধান্ত নেন হানিমুনের জন্য। রিমার মন তখন মোটেও ভালো ছিল না, এমন কথা সে খুব অবাক হয়ে যায়। কিন্তু তারপরও স্বামীর জোরাজুরিতে সে রাজি হয় কক্সবাজার যেতে।
রিমু শোনো,
কি হয়েছে?
আচ্ছা আমরা না হানিমুনি যাই, চলো না কয়েকটা দিন কক্সবাজারে ঘুরে আসি।
কক্সবাজার?
না, ভেবে দেখলাম আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করলে কেমন হয়, চলো না।
আসলে আমার মনটা ভালো নেই, এখন আমার কোথাও যেতে ইচ্ছা করছে না।
প্লিজ রিমা, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, দেখো তোমার অবশ্যই ভালো লাগবে, চলো চলো আজকেই রওনা দিই।
এত তাড়াহুড়ার কি আছে, সব বুঝিয়ে নিতেও তো একটু সময় লাগবে।
না না, বেশি কিছু নেবার কোনো দরকার নেই, আমরা তো আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাব।
কিন্তু
না প্লিজ, আর কোনো কিন্তু নেই, চলো।
যাওয়ার আগে মায়ের সাথে একটু দেখা করতে হবে।
ফিরেই না হয় যেও, আমরা তো দু একদিনের মধ্যেই চলে আসবো।
না আমার জরুরি দরকার, যাবার আগে একবার অবশ্যই দেখা করতে হবে।
আচ্ছা বাবা ঠিক আছে, যেও, যাওয়ার সময় আমরা তোমার মায়ের বাসা হয়েই যাব।
7 এপ্রিল রওনা হবার আগে দুজনে রিমাদের বাসায় যায় পরিবারের সবার সাথে দেখা করতে। সেদিন রিমার মা, রিমার বড় বোন সিলভি সবার সাথে ভালো ব্যবহার করেন মনে। রিমা তার বড় বোনকে যাবার আগে কিছু বলতে চেয়েছিলেন,
রিমা জানতে পেরেছিলেন যে মুনিরের সম্পর্ক শুধু খুকুর সাথে নয়, বরং আরো অন্য মেয়েদের সাথেও আছে। হয়তো তিনি কিছু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা কাউকে আর জানানোর সুযোগ তিনি পাননি। তাড়াহুড়ো করে সেদিন মুনি রিমাকে নিয়ে চলে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুনি সন্ধ্যা 7:30 চট্টগ্রামের উদ্দেশ্যে তার প্যাজারো জিপ নিয়ে রওনা দেয়। মুনি নিজেই গাড়ি ড্রাইভ করছিল। রিমাকে হত্যার কোনো সাক্ষী না রাখার জন্য কোনো ড্রাইভার নেওয়া হয়নি। পরদিন সকালে তারা দুজনে চট্টগ্রাম পৌঁছে হোটেল সৈকতে ওঠেন। কথিত হানিমুন নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। কক্সেস বাজারে গিয়ে মুনিরের ভাবভঙ্গিতে অনেকটাই পরিবর্তন দেখে রিমা। সারাদিন হোটেলের রুম থেকে বের হয়নি মুনি। রিমা একাই রিক্সা করে কক্সেস বাজার শহরে ঘুরে বেড়ায়। রিমা ফেরার পর হোটেলে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া বাঁধে। 9 এপ্রিল চিটাগং থেকে ঢাকায় রওনা হবার আগে হোটেল থেকে ফোনে মা কোহিনুর নিজামকে রিমা বলেছিলেন আজ রাতেই তারা ঢাকায় ফিরবেন। তারা এসে মায়ের বাসাতে উঠবেন, সেজন্য যেন সব বন্দোবস্ত করে রাখা হয়। এটাই মায়ের সাথে রিমার শেষ কথা ছিল। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সন্ধে হয়ে গেল, রিমারা এখনো আসছে না কেন বুঝলাম না। এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। মা ফোন করেছি কিন্তু ফোনে ওদের কোথাও পাচ্ছি না।
চট্টগ্রামে ফোন করেছিলি?
হ্যাঁ মামা, ফোন তো ধরছে না কেউ।
দাঁড়া দাঁড়া, আমি আমার চিটাঙ্গের এক বন্ধুকে ফোন করে খবর নিই। হ্যালো, হ্যাঁ শফিক, আমার ভাগ্নি রিমা চট্টগ্রামের হোটেল সৈকতে উঠেছিল। আজকে ওর ফেরার কথা কিন্তু ফোনে পাচ্ছি না। বুঝতে পারলাম না ওরা বেরিয়ে গেল কিনা। তাহলে তো এতক্ষণ পৌঁছে যাবার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটু খোঁজ করে দেখ হোটেলে ওরা এখনো আছে কিনা, নাকি আবার অন্য কোথাও বেড়াতে চলে গেল। না জানিয়ে তো এমন করার কথা নয়।
আমার কেমন যেন লাগছে, আমার মেয়েটা ভালো আছে তো? দুশ্চিন্তা করো না মা, ওরা ঠিকই চলে আসবে। কিন্তু তাহলে আমাকে ফোন করলো না কেন বল? একটু ধৈর্য ধরো মা, মামা তো খোঁজ করছেন। আচ্ছা মুনিরের মাকে একটা ফোন করে জিজ্ঞাসা করি, তিনি হয়তো কোনো খবর জানলেও জানতে পারেন।
না, সঠিক খোঁজ নিল, বললো ওরা নাকি ঠিক সময়ে বেরিয়ে গেছে। তাহলে এখনো পৌঁছালো না কেন, আশ্চর্য তো।
এখন কি করবো শিল্পী? মা একটু শান্ত হ মা। আচ্ছা আমি দেখি, আমি মুনিরের আম্মাকে একটু ফোন করি, তুমি শান্ত হ মা।
শুনছেন এবিসি রেডিও 90.2 কুয়াশা আপনার সঙ্গে আছি, আমি শারমিন।
আর আমি অনিন্দ।
আর আজকের কাহিনী আমরা শুরু করে ফেলেছি, বেশ অনেক দূর হয়ে গেছে। যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সঙ্গে তাদেরকে বলছি, আজকে শুরুতেই আমরা বলেই দিয়েছিলাম একটি নির্মম হত্যাকাণ্ড। প্রথমে শুরুতেই মিজমিজি গ্রামে, বিশ্ব রোডের কাছাকাছি একটি জায়গা মিজমিজি গ্রামে, সেখানে একটি লাশ পায় একজন গ্রামবাসী। তারপরে সেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়, সেখান থেকে এসে দেখতো যে এটি খুব সম্ভ্রান্ত ঘরের কোনো মেয়ে হবে, বা মেয়েই বলছি কারণ তার বয়স খুব কম ছিল, কারণ তার প্রচুর গহনা ছিল তার গায়ে, সেটা দেখে বুঝতে পারে না অভিজাত কোনো ফ্যামিলি। পরে আস্তে আস্তে জানা যায় যে একটি গাড়ি পাওয়া যায় কিছু দূরে সেই জায়গায়, ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি প্যাজেরো জিপ পাওয়া যায়, যেখানে রক্ত মাখা গেঞ্জি আরো কাপড় চোপড় ভাঙা কাঁচের গুঁড়োটির অনেক কিছু পাওয়া যায়। তো সেটা থেকে ধারণা করা হয় যে এই গাড়িতে করেই তাকে আনা হয়েছিল এবং কোনো চুরি বা ডাকাতির উদ্দেশ্যে তাকে খুন করা হয়নি।
আর
হ্যাঁ হ্যাঁ, কারণ সেগুলো তাহলে খুন চোর বা ডাকাত তুলে নিয়ে নিত। তারপরে দেখা যায় যে একটি লোক সেদিনই সূত্রাপুর থানায় কাছে একটি হোটেলে সেই হোটেলে রুম ভাড়া করে এবং একটা পর্যায়ে সে আত্মহত্যা করে আত্মহত্যা করবার চেষ্টা করে। পুলিশ সেখানে যায়, যাই হোক নানা কাহিনীর মাধ্যমে জানা যায় যে এই সেই মানে এইটার সঙ্গে সেরকম কোনো সম্পৃক্ততা আছে। তারপরে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম তো পিছনে চলে গিয়েছিলাম গল্পের কাহিনী শুরু থেকে, যেখানে বলেছিলাম যে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা আছে ঘটনাটির। কারণ যেই যার লাশটি পাওয়া গেছিল শারমিন নিজাম রিমা, তিনি ছিলেন তখনকার অত্যন্ত নাম করা একজন সাংবাদিক, বিবিসির প্রতিনিধি, বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বিবিসির প্রতিনিধি ছিলেন একজন সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ, যিনি শহীদ হয়েছিলেন অর্থাৎ 12 তারিখে যখন আলবদররা সব বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে, ঠিক সেই সময় তাকে অপহরণ করা হয়, কিন্তু তার লাশ পরে আর খুঁজে পাওয়া যায়নি, ধরে নেওয়া হয় সেও শহীদ হয়েছিলেন তাদের সঙ্গে। তাকে বুদ্ধিজীবীর কন্যাকে নিয়ে আজকে 16 ডিসেম্বর অর্থাৎ বিজয়ের এই দিনটিতে আমাদের বিজয় দিবসের এই দিনটিতে বিশেষ আয়োজন আছে কুয়াশা রিমা হত্যাকাণ্ডের। খুবই নির্মম একটি কাহিনী আমরা শুনছি, তা আমরা যতটুকু শুনেছি আমি শর্টকাট করে বললাম এবং কি কারণে মুনিরের সঙ্গে রিমার একটা দ্বন্দ্ব চলছিল বিয়ের পরপরই। মুনির আমেরিকা থেকে পড়াশোনা করেছে, করে এসেছেন এবং যথেষ্ট প্রভাবশালী একটি পরিবার থেকে, সে পরিবারের একজন সদস্য, সে একজন নাম করা দুজন ডাক্তারের সন্তান। তার মা ডক্টর মেহরুন্নেসা অনেক বড় গাইনোকোলজিস্ট ছিলেন আমাদের দেশের, তার বাবা ডক্টর কাসিম সম্ভবত যাবো না, তাদের সন্তান। এবং এরকম একটা সন্তান এরকম কুপথে যেতে পারে, আমরা ছোটবেলা থেকে দেখছি যে তার পরনারীর প্রতি আসক্তি ছিল, ড্রাগ এডিক্টেড ছিলেন। পরনারী বলতে তার বয়সের থেকে অনেক বড়, ইভেন তার প্রথম যে সম্পর্কটা হয় সেটা তার মায়ের ক্লিনিকেরই একজন বয়স্ক নার্স মিনতি তার সঙ্গে সম্পর্ক ছিল এবং সে একেবারে বকে গেছিল খুব ছোটবেলা থেকে, যেটা বোঝা যায়। তার লেখাপড়া কোনো কিছুই কাজে আসেনি তার চরিত্র গঠনে, সুন্দর একটা ভালো চরিত্র গঠনের। আর তারপর সে দেশে ফিরে এসে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেয় এবং সে বলেছিল সে ইঞ্জিনিয়ারিং পাশ করে এসছে কিন্তু আদৌ সে ইঞ্জিনিয়ারিং এর কাজে যায়নি, সে গিয়েছে একেবারে অন্য কাজে। এবং ধরে নেওয়া যায় বা কথা হচ্ছে সে চোরাচালানির সঙ্গে যুক্ত ছিল এবং ড্রাগস ডিলিংস এর সঙ্গে যুক্ত ছিল। তারপরে দেখা যায় যে মুনির রিমাকে নিয়ে একটা পর্যায়ে জানাজানি হয়ে যায়, একদম খুবই বয়স্ক, একদম তার থেকে 15 বছর বয়সে একজন মহিলার সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আগে থেকেই ছিল তার সঙ্গে। হ্যাঁ, কিন্তু মুনির মা জোর করে রিমার সঙ্গে তাকে বিয়ে দেয়। রিমা অসম্ভব শান্তশিষ্ট এবং ভালো একটি মেয়ে ছিল, ভালো পরিবারের একটি ভালো মেয়ে বলতে চায় বোঝা যায়। তো তারপর বিয়ের পর থেকেই মুনিরের আচার আচরণ দেখে রিমা কিছুটা বুঝতে পারে যে সে পরনারী তার সত্ত্বেও তার স্বামীর খুব একটা বড় ধরনের সমস্যা আছে এবং আস্তে আস্তে সে জানতে পারে ড্রাগস এর প্রতি, ড্রাগ এডিক্টেড। তার বোনের সঙ্গে কিছুটা শেয়ারও করে সে, একদিন একটা পর্যায়ে তাদের ঝগড়াঝাটি হয় এবং এমন পর্যায়ে যায় যে সেই তার প্রেমিকা কুকুকেও নিয়ে আসা হয় তার অফিসে এবং সেখানে বসে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়নি রীতিমতো। তারপরে রিমা রাগ করে তার বাবার বাড়ি চলে আসে, মুনিরও আসে এবং সেখানে হঠাৎই সে একটা প্রস্তাব দিয়ে বসে যে তাকে নিয়ে সে চিটাগঙ্গে বেড়াতে যাবে, কক্সবাজারে বেড়াতে যাবে হানিমুনের উদ্দেশ্যে। রিমা প্রথমে যেতে না চাইলে পরে সে তার স্বামীর এত আকুতি মিনতির কাছে বাধ্য হয় যেতে এবং সে খুশি, সে তো সে আমাকে খুবই ভালোবাসত সেই কারণে তার স্বামীর সঙ্গে চলে যায় চিটাগঙ্গে। এবং তারপরে আমরা দেখি যে রিমাকে নিয়ে মুনির ঢাকায় ফিরে আসে এবং সেখানে গিয়ে তাদের ঝগড়া হয় এবং মুনির আবার সেখানে গিয়ে তার আচরণ পাল্টে ফেলে, এত এখানে গিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে গেছে, সেখানে গিয়ে সে আবার অন্য রূপটা। রিমা একা একা ঘুরে বেড়ায় কক্সবাজার চিটাগঙ্গে এবং পরে তারা ফিরে আসার আমরা দেখেছি তারা রওনা দিয়েছে, ফিরে পৌঁছায়নি। এদিকে বাড়িতে রিমার মা বোন রিমার মামা সবাই খুব উৎকণ্ঠায় আছে তারা পৌঁছলো কিনা। আমরা দেখলাম যে রিমার মা বলছে তার শ্বশুরবাড়িতে খবর নিতে সে আছে কিনা এবং চট্টগ্রামে রিমার মামা একটা একজনকে ফোন করে দেখলো যে সেখান থেকে সে তারা রওনা হয়ে গেছে কিন্তু তারপরে কোথায় গেছে কেউ জানে না এবং যতক্ষণে রওনা হয় ততক্ষণ তাদের ফিরে আসার কথা কিন্তু সময় মতো ফিরিয়ে বলে রিমার মা পুরো পরিবার খুবই উদ্বিগ্ন তাদের জন্য। তা আমরা এখন বাকি অংশটা শুনবো, তারপর ফিরে এসে কথা বলছি। বন্ধুদের জানিয়ে দিচ্ছি আমাদের লিখবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 111 আর যে শ্যামের ফ্যান পেজ এবং এমসির ফ্যান পেজ সঙ্গেই থাকবেন। আসলে কি ঘটেছিল সেদিন রিমার সাথে? হোটেল থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছিল মুনির আর রিমা? সেদিন সন্ধ্যা 7:30 দিকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দেন মুনির ও রিমা। মুনির ছিল ড্রাইভিং সিটে আর রিমা তার পাশের সিটে। সিআইডি, গোয়েন্দা পুলিশ আর ম্যাজিস্ট্রেটের কাছে মুনিরের দেওয়া স্বীকারোক্তিতে সে জানায় আসার পথে মুনির রিমাকে খুন করার চিন্তা করে। সে রিমাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার সুযোগ খুঁজছিল কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। রাত 2টার দিকে তাদের প্যাজেরো জিপটি দাউদকান্দি ফেরিঘাট পার হয়। জিপটি চলছিল খুবই ধীর গতিতে। মুক্তিসরণের কাছে বিশ্বরোড মিজমিজি গ্রামে যাবার কাঁচা রাস্তায় সে গাড়ি থামিয়েছিল। তখন রাত আনুমানিক 2:15। মুনিরের মাথায় খুন চেপে বসে, গাড়ির স্টার্ট বন্ধ করে মুনির। এদিকে রিমা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। ঘাতক মুনির ওই ঘুমন্ত অবস্থায় রিমাকে কোল্ড ড্রিঙ্কস এর খালি বোতল দিয়ে ঘাড়ে ও মাথায় বারবার আঘাত করে।
বল আমার কাজের বাধা দিবি,
আঘাতে আঘাতে রিমা অচেতন হয়ে মৃত্যুর কোলে ঝুলে পড়ে। তখন মুনির রিমাকে চুল ধরে গাড়ি থেকে মাটিতে নামায়। তখনও রিমাকে বোতল দিয়ে কয়েকবার আঘাত করে মুনির। তারপর তার নিজের কাছে লুকোনো ছুরি দিয়ে রিমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মুনি মৃত রিমার লাশ পাশের খালে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে চলে আসে। মেইন রোড দিয়ে কিছু দূর এসে গাড়ি থামিয়ে রক্তমাখা কাপড় চোপড় একটি জুবায় ফেলে দেয়। শুধুমাত্র হাত পলে একটি গেঞ্জি গাড়িতে রাখে। তারপর মুনির একটি লুঙ্গি ও গেঞ্জি পরে নেয়। কিছুদূর এসে ছুরিটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর তার গাড়িটি সায়দাবাদ টার্মিনালের উল্টো দিকে লক করে রাখে। এরপর একটি রিক্সা করে মুনির পুরনো ঢাকার ধূপখোলা মাঠের কাছে যায়। সেখানে সে তার বন্ধু দীন মোহাম্মদকে খুঁজতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে সে খুঁজে পায় না। কি করবে বুঝতে না পেরে ভয়ে দুশ্চিন্তায় মুনিরের মাথা খারাপের মতো হয়ে যায়। সে সময় ওখানে কর্তব্যরত একজন মহিলা সুইপারের সঙ্গে তার দেখা হয়। সেও তার ছেলের কাছে তাদের বাড়িতে রাত কাটানোর জন্য মুনির একটি জায়গা চায়। তারপর মুনিরকে তারা তাদের সুইপার কলোনিতে নিয়ে যায়। মুনির সম্ভবত বেশি উত্তেজনায় খেই হারিয়ে ফেলেছিল, অথবা সে শাস্তির হাত থেকে বাঁচতেই পাগলামির ভান শুরু করে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর মুনির সুইপার মহিলার কাছে রিমাকে হত্যা করার কথা বলে দেয়। তখন সুইপার মহিলা মুনিরকে সেখান থেকে চলে যেতে বলে।
ওফ, আমি এখন কি করব, আমি এখন কি করব?
ও দাদা, কি হয়েছে আপনার, এমন করছেন কেন?
আমার কই, কিছু না তো, শরীর খারাপ লাগছে। আমি আমি এটা কি করলাম, কি বিপদে এসে পড়লাম?
কি কি করেছেন, কি বিপদ, মেরে সমঝ মে কুছ নেই আদা বাবু।
আরে আমি, আমার বউ মরে গেছে।
মানে বলছেন বাবু, কিভাবে মরেছে?
আমি ইচ্ছে করে কইনি, কিভাবে যেন হয়ে গেছে। আমার আমার তখন মাথায় খুন চেপে গিয়েছিল, আমি খুব বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দেন, আমার যাওয়ার কোনো জায়গা নেই। সবাই জানে রিমা, মানে রিমা আমার সাথেই বের হয়েছিল, বলল আসপা গেলে তো পুলিশ আমাকেই ধরবে। ও আমি কি করলাম, আমি বাইরে বের হলে তো পুলিশের হাতে ধরা পড়ে যাব, আমাকে প্লিজ এখানে থাকতে দেন।
হ্যাঁ ভগবান, কি বলছেন আপনি, আপনি এখান থেকে চলে যান বাবু, চলে যান এখান থেকে, আপনারা আমি রাখতে পারবো না গো বাবু, চলে যান, চলে যান আপনি এখান থেকে,
প্লিজ প্লিজ, আমার অনেক বিপদ, কি করে যে বাঁচি।
না বাবু, আমি আপনার পায়ে পড়ছি, আপনি চলে যান এখান থেকে, আমার ছেলে পুলে আছে বাবু, না না চলে যান আপনি, কোনো পুলিশের ঝামেলা আমি চালাতে পারবো না গো বাবু, আপনি চলে যান, চলে যান এখান থেকে, যান।
মুনির বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আব্দুল জলিল নামে একজন পথিকের সাহায্য নিয়ে সে সূত্রপুর থানার অন্তর্গত এলাকায় হোটেল বদরে আসে। হোটেলের দারোয়ান পরিচয় জানতে চাইলে মুনি নিজেকে ডাক্তার মেহেরুন্নেসার ছেলে বলে পরিচয় দেয়। তার কথাবার্তা একটু সন্দেহ হয়, হোটেলের লোকজন তার উপর নজর রাখতে শুরু করে। হোটেলের লোকজন ধারণা করে তার মাথায় সম্ভবত গন্ডগোল দেখা দিয়েছে। এদিকে মুনির মনে প্রচন্ড ভয়ে অস্থির হয়ে উঠেছিল। হোটেল রুমে সে অনেকক্ষণ ধরে ঘুমায়। বিকেলের দিকে মুনির বদর হোটেলের 203 নম্বর রুমে ফ্যানের সাথে বিছানার চাদর গলায় বেঁধে ফাঁস দেওয়ার ভান করে। আর সেটা জানালা দিয়ে দেখে ফেলে হোটেলের এক কর্মচারী। তারপর তাকে তারা আটকে ফেলে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। একটু সুস্থ হয়ে মুনির তার মায়ের কাছে ফোন করে আইনজীবী নিয়ে যেন তারা হাসপাতালে আসে। কিছুক্ষণ পর তার মা হাসপাতালে আসে।
মুনির, মুনির তোর এই অবস্থা কেন?
মা, মা আমাকে বাঁচাও। মা
কি হয়েছে, কি করেছিস তুই?
মা আমার ভুল হয়ে গেছে, আমি রিমাকে খুন করে ফেলেছি।
কি বললি? ও মাই গড,
প্লিজ মা আমাকে বাঁচাও, পুলিশ নাকি রিমার লাশ খুঁজে পেয়েছে।
তুই কেন এমন কাজ করতে গেলি?
আমি আমি রাগ সামলাতে পারিনি, আর আমি ওকে ঘৃণায় করতাম।
এখন কি হবে?
মা আমাকে বাঁচাও, তোমার মনিরকে বাঁচাও।
দাঁড়া, একটা একটা উপরে আমি বের করবো, তো কিচ্ছু হবে না। তো পাসপোর্ট করতে
ওই রিমাদের বাড়িতে।
তুই কত বড় গাধা! ঠিক আছে, দেখা যাক কি করতে পারি। শান্ত থাক।
এদিকে রাতে বাসায় না আসায় রিমার মা কোহিনুর নিজাম সারা রাত ধরে পায়চারি করতে থাকে। খুব ভোরে ডাক্তার মেহেরুননেসার বাসায় টেলিফোন করলে তারা জানান যে মুনির তখনও ওই বাসায় পৌঁছেনি। এ অবস্থায় রিমার মা ও বোন সিলভি বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করেও ব্যর্থ হন। আর সেদিনই সকালে ডাক্তার মেহেরুননেসা রিমার মায়ের কাছ থেকে লোক পাঠিয়ে মুনিরের পাসপোর্ট নিয়ে যায়। আর সেই দিনই রাত 9টার দিকে একজন সাংবাদিক তার বোন সিলভিকে ফোনে তার বোন রিমার হত্যাকাণ্ডের কথা জানায়। প্রথমে আমরা শুনছিলাম এক মর্মান্তিক হত্যাকাণ্ড, অর্থাৎ শারমিন রিমার হত্যাকাণ্ডের কাহিনী, যে কাহিনী সারা দেশকে সেই সময় একেবারে স্তব্ধ করে দিয়েছিল সেই সময়টাতে, এবং বহুদিন ধরে চলেছিল। এবং আমরা প্রথমে শুনেছি যে সংবাদপত্রের প্রথম পাতায় লিড করেছিল বেশ কয়েক মাস ধরে একই খবর ছিল যে রিমা হত্যাকাণ্ডের কি হচ্ছে, শারমিন রিমা হত্যাকাণ্ডের কি অবস্থা। তারপর দেখলাম যে রিমাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি, এবং মুনির কি কি কিভাবে কি নিজেকে আড়াল করতে চেয়েছে, তার মায়ের সঙ্গে কথা বলছে, এবং তার মা তাকে কিভাবে সাহায্য করতে চেয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, তার পাসপোর্টটা চেয়েছিল। এবার তারপরে অংশ শুনব যে শেষ পর্যন্ত কি হলো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গেই থাকবেন শারমিন এবং
অনিন্দু,
আছি কুয়াশে আপনার সঙ্গে। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 111, তার আগে অবশ্যই এবিসি লিখতে হবে, এবং আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজ আছে। এরপর শুরু হয় মামলার কার্যক্রম। পুলিশ শুরু করে তদন্ত, জেরা, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, একে একে গ্রেপ্তার করতে শুরু করে এই হত্যার পেছনে দায়ী লোকজনকে। পুলিশ মুনিরকে গ্রেপ্তার করে বিকেল 5টার দিকে। পরদিন রিমার হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ব্রিটিশ কাউন্সিলের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে মুনিরের প্রেমিকা হোসনি আরা খুকুকে। এছাড়া পুলিশ মুনিরের শ্যামলী গার্মেন্টসের কমার্শিয়াল ম্যানেজার মোস্তাক এবং খুকুর আত্মীয় ও মুনিরের এককালের ব্যবসায়িক পার্টনার সেলিম এবং লিয়াকতকেও গ্রেফতার করে। আর বের হয়ে আসে সেই সময়ের পুরো ঘটনার বিস্তারিত, কিভাবে হত্যা করা হয়েছিল শহীদ সাংবাদিকের কন্যা রিমাকে। খুকু পুলিশের কাছে স্বীকার করে যে গত 1989 সালের 5ই এপ্রিল, অর্থাৎ রিমা খুন হবার মাত্র 3 দিন আগে খুকুর সাথে রিমার ঝগড়ার কথা, সেখানে মুনির উপস্থিত ছিল। রিমা এখানে খুকুকে উদ্দেশ্য করে গালিগালাজ করে, খুকুও প্রতিশোধ নেওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে একটি অটো রিক্সা ভাড়া করে চলে যায়। মুনিরের সহযোগী মোস্তাক মোটরসাইকেলে পিছু পিছু গিয়ে খুকুকে পৌঁছে দিয়ে আসে লালমাটিয়া এলাকার ভাড়া বাসায়। মুনিরের সামনে তার প্রেমিকা খুকুকে অপমান করায় রিমার প্রতি ক্ষুব্ধ হন মুনির। তারপরই মুনির পরিকল্পনা করে রিমাকে হত্যা করার। এই উদ্দেশ্যে রিমাকে কক্সবাজার বেড়ানোর লোভ দেখানো হয়েছিল বলে পুলিশ জানতে পারে। একথা মুনির ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও স্বীকার করেছে। এরপর পাওয়া গেল আসল জিনিস, অর্থাৎ রিমাকে যেটা দিয়ে হত্যা করা হয়েছিল। বেলাল নামে এক কিশোর রিমাকে হত্যার কাজে ব্যবহৃত ছোড়াটি বিশ্ব রোডের পাশের ডোবায় কুড়িয়ে পেয়েছিল মাছ ধরতে গিয়ে। ছোড়াটা পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি ছোড়াটা মামলার অন্যতম আলামত হিসেবে গ্রহণ করে। রিমা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ হোসনিয়ারা খুকু ছাড়া মুনিরের গার্মেন্টস এর ম্যানেজার মোস্তাক, ব্যবসায়িক পার্টনার সেলিম, লিয়াকত আর বন্ধু দিন মোহাম্মদ এবং মুনিরের মা ডক্টর মেহেরুননেসার মালিকানাধীন ক্লিনিকের নার্স মিনতি দত্তকেও গ্রেফতার করেছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করে বদর হোটেলের ম্যানেজার, সুইপার রোকেয়া ও খুকুর বাসার দারোয়ান আজগরকে। সিআইডি মামলার তদন্তকালে মুনির, খুকু ও মোস্তাককে 3 দফা পুলিশের হেফাজতে এনে 14 দিন জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে অনেককে একে একে ছেড়ে দেয়া হয়। সিআইডি ও গোয়েন্দা পুলিশের 6টি শক্তিশালী টিম রিমা হত্যার মামলার তদন্তের কাজে নিয়োজিত ছিল সেই সময়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুনির 1989 সালের 27 এপ্রিল প্রথম শ্রেণীর একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাংলাদেশ কার্যবিধির 1964 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুনিরিমাকে হত্যার কথা সব বিস্তারে বর্ণনা করে। জবানবন্দি রেকর্ড করার পর মুনিরকে সেদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। 1989 সালের 29 এপ্রিল কুকু ও মোস্তাককে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছিল। মাননীয় আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী মাসের 18 তারিখ রিমা হত্যা মামলার নথি নারায়ণগঞ্জ সদর উপজেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। রিমা হত্যাকাণ্ডের 27 দিনের মাথায় অর্থাৎ 1989 সালের 6 জুন সিআইডি ওই হত্যা মামলায় মুনির, খুকু ও মোস্তাকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর উপজেলা ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট দাখিল করেন। বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 302/9/34 ধারা অনুযায়ী এই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। তাতে বলা হয় মুনির নিজ হাতে শারমিন রিমাকে হত্যা করেছে, তাকে নানাভাবে সলা পরামর্শ দিয়ে সাহায্য করেছেন হোসনে আরা খুকু ও মোস্তাক। চার্জশিটে মুনির খুকুর অবৈধ সম্পর্ক এবং রিমা হত্যাকাণ্ডে মোস্তাকের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছিল। চার্জশিটে আরো বলা হয় যে পরিকল্পিতভাবে শারমিন রিমাকে হত্যা করা হয়েছে। চার্জশিটে 78 জন সাক্ষীর উল্লেখ ছিল। পুলিশ মামলায় 17টি রক্তমাখা আলামত সহ 70টি আলামত সংগ্রহ করেছিল। এরপর অভিযোগ গঠনের পালা। 1989 সালের 18 সেপ্টেম্বর আদালতে শারমিন রিমা হত্যা মামলায় অভিযুক্ত মুনির হোসেন সুরুজ, হোসনিয়ারা খুকু ও মোস্তাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন ঢাকার দায়রা জজ আদালতে অভিযুক্ত তিনজনকে হাজির করার পর তাদের বিরুদ্ধে শারমিন রিমাকে হত্যা ও হত্যার পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ পড়ে শোনানো হয়েছিল। দীর্ঘদিন শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর ঢাকার জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম 1990 সালের 21 মে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে মুনির এবং খুকুকে ফাঁসির আদেশ দেন। একই রায়ে অন্য আসামি মোস্তাককে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ে বলা হয় যে মুনির ও খুকুর দণ্ডাদেশ কার্যকর করার জন্য তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু পরে মুনির ও খুকুর পক্ষে আলাদা আলাদাভাবে 2টি আপিল করা হয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী ও বিচারপতি বজলুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন 1990 সালের 4 জুন আপিল দুটি শুনানির জন্য গ্রহণ করে। দীর্ঘদিন শুনানি শেষে 1992 সালের 5 জুলাই অবশেষে রায় দেয়া হয়। রায় মাননীয় আদালত মুনিরের ফাঁসির আদেশ বহাল রেখে খুকুকে বেকসুর খালাস দেন। এরপরে মুনিরের পক্ষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করার জন্য অনুমতি প্রার্থনা করে লিভ পিটিশন দাখিল করা হয়। কিন্তু বারবার পিটিশন করেও ঘাতক মুনিরের শেষ রক্ষা হয়নি। সব রায় তার ফাঁসি শেষ পর্যন্ত বহাল থাকে। অবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগও থাকে। সে অনুযায়ী মুনিরের বাবা ডাক্তার আবুল কাসেম এবং মা ডাক্তার মেহরুননেসা তাদের ছেলে মুনিরের প্রাণ ভিক্ষার আবেদন জানান। কিন্তু রাষ্ট্রপতি ওইসব আবেদন নাকচ করে দেন আর মুনিরের ফাঁসি কার্যকর হয় হত্যাকাণ্ডের 4 বছর 3 মাস পর, অর্থাৎ 1993 সালের 27 জুলাই। তার ফাঁসি যে সত্যি কার্যকর হয়েছে সেটি যেন সাধারণ মানুষ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এ নিয়ে এমনকি নানা রকম গুজবও ছড়িয়ে পড়ে। প্রভাবশালী পরিবার হওয়ায় মুনির পার পেয়ে যায় কিনা সে ভয় ছিল সাধারণ মানুষের মনে। এই হত্যাকাণ্ডের খবর আর ফলো আপ তখনকার দিনের পত্রপত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশিত হতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। রিমা হত্যা মামলাটি সে সময় সাংবাদিকরা খুব গুরুত্বের সাথে নিয়েছিল। একজন শহীদ সাংবাদিকের কন্যা যেন তাদের সকলের কন্যা হয়ে উঠেছিল, যার সুফল স্বরূপ অত্যন্ত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও মুনিরের মতো একজন ঘৃণ্য অপরাধী আইনের হাত থেকে রেহাই পায়নি। সে মামলার রায়কে সাংবাদিকদের কলমের বিজয় হিসেবে অভিহিত করা হয়। আর এভাবেই 1989 সাল থেকে যে ঘটনাটি সবচেয়ে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তা অবশেষে শেষ হল। ন্যায় বিচার পেল রিমার পরিবার, কিন্তু রিমার আত্মা তাতে শান্তি পেয়েছিল কি? আর কত রিমাকে এভাবেই যুগে যুগে অন্যের পাপের শাস্তি ভোগ করতে হবে কে জানে। অত্যন্ত নির্মম এবং মর্মস্পর্শী একটি কাহিনী শুনলাম আজকে আমরা কুয়াশাতে। শারমিন রিমাকে যেভাবে হত্যা করা হয়েছিল এবং মুনিরের মতন শিক্ষিত একজন, একটা শিক্ষিত পরিবার, এত বড় একজন, দুজন ডাক্তারের সন্তান, এত জঘন্য একটি কাজ
এবং জঘন্য ভাবে হত্যাকাণ্ডটা হয়েছে
এবং খুবই পরিকল্পিত ভাবে এবং তাকে এবং যেটা শেষ যেটা করেছে আমি যেটা দিয়েছি আসলে সাংবাদিকরা তখন যেভাবে জিনিসটাকে সবার কাছে তুলে ধরেছিল পত্র পত্রিকা বিভিন্ন জায়গায়
দীর্ঘ সময়
ধরে এবং তারা মানে দিন কাল সমস্ত ভুলে সমস্ত পত্র পত্রিকা যত সাংবাদিক ছিলেন এবং তার বাবা একজন অত্যন্ত
বড়
সাংবাদিক ছিলেন আমাদের দেশের যিনি শহীদ হয়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এবং সেই কথা চিন্তা করেই একদিন তারা যেটা বলেছে শেষে আমি যে সেই সাংবাদিকরা তাকে রিমাকে তাদের নিজের সন্তানই ভেবেছে সেটা ভেবেই তারা ঝাঁপিয়ে পড়েছিলেন সবাই তার এই হত্যাকাণ্ডের কাহিনী নিয়ে এবং যেটা দেখে মানুষের মনে এত নাড়া দিয়ে গেছিল সেই সময় যে মুনিরকে যখন মুনিরকে কিন্তু এটা অনেক একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যখন মুনির ফাঁসি হয়ে গেল তারপরে তার লাশ তার পরিবার কাছে হস্তান্তর করে এমনও কথা হয়েছে যে তার লাশ আসলে মুনিরের লাশ ছিল না মানে মানুষের কাছে এত বেশি একটা ঘৃণ্য চরিত্র হয়ে গেছিল মুনির যে তার লাশ ভয়ে তখন দেয়া হয়নি সবার সামনে বের করা হয়নি যে মানুষের এমন একটা সেন্টিমেন্ট কাজ করছিল তখন যে হয়তো লাশ টাশ টেনে ফেলে মানুষ হয়তো একটা কিছু করে ফেলবে যার ফলে তাকে ঢাকা শহরের কোথাও দাফন করা হয়নি একেবারে তার গ্রামের বাড়িতে তার মায়ের গ্রামের বাড়িতে সেখানে নিয়ে তার একটা তার মুনিরের মা সেখানে গ্রামে মসজিদ তৈরি করছে তার পাশে তাকে দাফন করা হয়েছিল খুবই একটি নিরিবিলি জায়গায় যাতে চট করে সবাই বুঝতে না পারে যে কাকে দাফন করা হয়েছে এবং যে কাহিনীর আরেকজন নায়িকা খল নায়িকা বলবো আমি কুকু যে মুনিরের সাথে যার সম্পর্ক ছিল মুনিরের প্রেমিকা ছিল কুকু সেই সেই সময় কত কুকু নামের মেয়ে তাদের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো পত্রিকায় এসেছে সেই সময় যে কুকু নামের অনেক মানে এত বেশি একটা ভিন্ন চরিত্র হয়েছিল কুকু ও মুনিরের সঙ্গে মুনিরটাই তো বেশি বলবো আমি কারণ খুব মানুষ ভীষণ রকমের খেতে গিয়েছিল কুকুর উপরে অনেক মেয়ে তাদের নাম যাদেরকে ডাকনাম কুকু তার নাম পাল্টে ফেলেছিল
জেনে শুনে এরকম একটা কাজ করেছে
যেটা হয় যে সব মানুষের কাছে আমার মনে হয় এখনো অনেকে হয়তো মনে আছে বা ভুলে নেই মানুষ যারা আজকে নতুন করে শুনেছে আমাকে একজন বন্ধু লিখে পাঠিয়েছে যে মুনির কুকুকে নিয়ে ক্যাসেট বের হয়েছিল পুঁথি বের হয়েছে বই আছে সিনেমা হয়তো হয়নি কিন্তু আমরা যেটা শুনবো এখন সিনেমা হয়নি কিন্তু এবিসিতে একটা বিশেষভাবে আয়োজন করা হয়েছে আজকে কুয়াশার মুনির রিমাকে বিশেষ করে আমি বন্ধুদের বলতে চাই যে কোনো মার্ডার কেস নিয়ে যখন আমরা সত্যি ঘটনা নিয়ে কাজ করি সেটা খুব কষ্টসাধ্য কিন্তু নানা রকম নানা কিছু করে কিন্তু ভুল কোনো তথ্য দেওয়া যাবে না কোনো গল্প না বা ফিকশন না তো তখন কিন্তু অনেক কিছু করতে তো গত বছরে বিবিসি একটি প্রতিবেদন তৈরি করেছিল শারমিন রিমা হত্যাকাণ্ড নিয়ে সেখানে শায়লা রোকসানা দিনা বিবিসি প্রতিনিধি তিনি কথা বলেছেন রিমার পরিবারের সদস্যদের সঙ্গে এবং সেই সময়কার দুজন সাংবাদিকের সঙ্গে যারা রিমাকে নিয়ে সেই সময় রিমার এই হত্যাকাণ্ডটি নিয়ে পত্রপত্রিকায় লিখেছেন তো আমরা সেখান থেকে কিছু স্ক্রিপ্ট বিবিসির কাছ থেকে সংগ্রহ করেছি এখন আমরা সেখানে রিমার বড় বোন সিলভি নিজামের সঙ্গে যে কথা বলেছেন সেই সিলভি নিজামের কিছু তার দিদি তার বোন সম্পর্কে কি বলেছেন বা কতটা সেটা আমরা এখন শুনবো আসলে আমরা শুনি বন্ধুরা সঙ্গেই থাকবে আর লিখে পাঠানোর ঠিকানা জানিয়ে দিচ্ছি আর একবার 3221 যে কোনো মোবাইল থেকে আর এবিসি ফ্যান পেজ এবং আজ ইসলামের ফ্যান পেজ প্রথম অংশটা শুনবো এরপর আমরা বাকি অংশটা আবার শুনবো
আমাদের কাছ থেকে বিদায় নিল আমার মানে মাস্টার পেয়ে গেল মুনির যেহেতু সে খারাপ ব্যবহার করতো রিমার সাথে আমার নানি সে কিন্তু ঘর থেকেও বের হয়নি তো রিমা ঘরে এসে আমাকে আমার নানিকে খোদাহাফেজ করে গেল তারপরে তো চলে গেল ওখানে গিয়ে দীপাশটা বলতো যে আরো অনেক কথা আছে আসতে পরে বলবো এর খুকু ছাড়াও আরো অনেক গার্লফ্রেন্ড আছে তারপরে আরো অনেক কিছু তোমাকে আসলে পর বলবো আমার মনে হয় চিটং থেকে আসার পরে ও বোধ হয় একটা কিছু ডিসিশন নিত সংসারটা শুরু করার পরপরই ও যখন বুঝতে পারলো যে মুনিরের অনেক খারাপ অভ্যাস আছে ও তখন তাকে বোধ হয় ইচ্ছা ছিল তাকে ভালো করার কিন্তু চিটং এ গিয়ে মনে হয় সে অনেক কিছু বুঝতে পেরেছিল যেটা সে আর তো আমাদেরকে বলতে পারে এইসব কথা তারপর তো রিমার ফোনই পাই না আমরা ফোন করছি ওদের যে সময় পৌঁছার কথা ওই পার হয়ে গেল ততক্ষণে তো অলরেডি আমাদের কাছে অন্য খবর চলে আসলো
আমরা শুনছিলাম রিমার বোন সিলভি নিজামের কাছ থেকে তিনি তার কিছু কথা না আরো কিছু কথা আছে তার আমরা সেটা শুনে ফিরে আসছি
ওখানে ছিল সৈকতা ছিল তারপর হঠাৎ আসার কথা সেখানে আমরা পাচ্ছি না সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে যাচ্ছে এর আগে যখন আমি পাচ্ছি না তখন চিরন আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম ওরও খুব পাচ্ছে না ওরও খুব চলে গেল সৈকত ওরা খুব না দিলে আর তো হঠাৎ আমাকে ফোন করলো এটা কি শারমিন রিমাদের বাসা ওরা বললো যে ওনাকে তো হত্যা করা হয়েছে, তার লাশ এখানে কোথায় জানি আমার এটাও আমি রিকালে করতে পারতেছি না, হয়তো মৃত্যুর আসলে ছিল। তো সকালবেলা আমরা চলে গেলাম এসে নারায়ণগঞ্জে টু কালেক্ট দ্য বডি। তারপর কেস স্টার্ট হলো, তখন কেস স্টার্ট হলো তখন আমরা প্রথম তো আমি তারপরে চিরঞ্জীব আসলেন, মানে এটা দেখার জন্য আমল কবি চৌধুরীকে আনেন। শুধু তা একটাই কাজ ছিল, দিস কেস লয়ার ভালো পাইছি, সাক্ষী ভালো পাইছি, আর জনগণের কোনো ই নেই, সবাই চাইছেন এটা বিচার হোক। লোক টোক পাঠাচ্ছে, আমরা ও অনুসারে কোনো কথাই বলিনি। ওদের তো অনেক টাকা পয়সা ছিল, মনে করছে যে টাকা আছে ওকে খালাস করে নিয়ে যাবেন, কিন্তু এই কেসের ভিতরে মিডিয়া জনগণ সব পক্ষের লোক এটা সত্যিকারের সুন্দরভাবে দিতে চাইছেন, যাতে শাস্তি হয় মনিরের পাশে হয়। প্রথম যেটা ই হইল দশকে উনি যেটা রায় দিলেন তখন সেটা মাইকে দেওয়া হয়েছিল, মাইকে এখানে এত লোক যেখানে মানে পুলিশ কর্ডন করে রাখছে যে এখানে যে না ঢুকবে, কিন্তু রাস্তায় পুরা ভিক্টর পার্ক যে গির্জা রায়সাহেব বাজার পুরো রাস্তা বন্ধ ছিল এত লোক। তারপর এই রায় পাওয়ার পর তো আমরা কান্তাচ্ছিলাম যে রিমান বিচার পাইছি আল্লাহ আল্লাহ, কিন্তু তখন পাবলিক ক্যাম্পাস ছিল, বিশ্বাস করবেন পাবলিক ক্যাম্পাস ছিল, ওই যে পুলিশের লোক তারা আমাকে ধরে এইভাবে কাঁদছে যে আমি আমি বুঝতে পারবো না কিভাবে কাঁদছে ওদের যে পরিশ্রমটা, এটা সব সবাই কিন্তু পরিশ্রম করছে এই কেসটার জন্য, পুলিশ কোন আমাদের লয়ার বলেন সাংবাদিক তো আছেন, ওনার তো প্রথম থেকেই এটা ওনাদের জন্যই এই রায় সুন্দরভাবে হয়েছে, নাহলে এই রায় খুবই কঠিন হয়ে দাঁড়াতো।
বন্ধুরা আমরা এতক্ষণ শুনছিলাম রিমার মামা হুমায়ুন কবির শেলীর বক্তব্য, তিনি তখন বিবিসির সঙ্গে কথা বলেছিলেন যে কিভাবে তিনি খবর পেলেন কি করে তার অনুভূতি, তাদের তার আগে শুনছিলাম রিমার বোন সিলভি নিজামের কথা। আমাদের কাছে আরো দুটো ক্লিপ আছে, সেটা হচ্ছে সে সময় যারা আমি বলেছিলাম শুরুতে যে সাংবাদিক দুজন লিখেছেন, সাংবাদিক শঙ্কর কুমার দে তিনি ছিলেন ওই সময় দৈনিক বাংলার বাণীর পত্রিকার একজন রিপোর্টার, তিনি প্রচুর লিখেছেন, মানে তিনি একাধারে আমার সঙ্গে শঙ্করদার কথা হয়েছে, এখন তিনি জনকণ্ঠে কর্মরত আছেন, কিন্তু এই মুহূর্তে আমি তাকে ডিস্টার্ব করতে চাইনি যেহেতু আমরা ক্লিপ গুলো পেয়ে গেছিলাম। তিনি আমাকে যথেষ্ট ইন্সপায়ার করেছেন কুয়াশার, বিশেষ করে শারমিনজিমার এই হত্যাকাণ্ডে দিয়ে কাজ করবার জন্য, তিনি বলছেন যে কোনো দরকার হলে প্লিজ আমাকে ফোন করো বা কিছু। এবং আরো বিশেষভাবে আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এবং যার কথা উল্লেখ করে সেটা হচ্ছে প্রথম আলোর সাংবাদিক কামরুল ভাই, চিফ ক্রাইম রিপোর্টার, যিনি আমাকে অনেক সাহায্য করেছেন শুধু শারমিনজিমার হত্যাকাণ্ড নয়, নিহার বানু হত্যাকাণ্ড আরো আরো অন্যান্য অনেক 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 সময় অনেক তথ্য দিয়ে অনেক কিছু দিয়ে, বিশেষ করে এই আয়োজন কুয়াশা করবার জন্য। তো ঠিক আছে, আমরা এখন সাংবাদিক শঙ্কর কুমার দে অর্থাৎ বর্তমানে যিনি জনকণ্ঠের সঙ্গে জনকণ্ঠ পত্রিকায় আছেন, সেই সময় ছিলেন দৈনিক বাংলার বাণী পত্রিকার সঙ্গে রিপোর্টার ছিলেন, তিনি শারমিনজিমা হত্যাকাণ্ড নিয়ে বাংলার বাণীতে প্রচুর লিখেছেন, দীর্ঘদিন ধরে লিখছেন, প্রচুর লিখেছেন, তো অবশ্যই দীর্ঘদিন ধরে লিখেছেন, তার বক্তব্য শুনবো।
শারমিনজিমাকে খুন করার পর তার লাশ সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ নিজ নিজ গ্রামে ফেলে রাখা হয়। সকালবেলা মানুষ তার লাশ দেখে তার গায়ে স্বর্ণালঙ্কার, তার ঘড়ি চলছে, মূল্যবান সব পরিধেয় বস্ত্র, মানুষ কৌতূহল হয়ে থানায় খবর দেয়, বেয়াদিস লাশ হিসাবে নারায়ণগঞ্জে চলে যায়। মনিরের জবানবন্দিতে যা পাওয়া যায়, শারমিনজিমার সাথে তার স্বামী মনিরের সম্পর্ক অনেক আগেই নষ্ট হয়ে গেছিল অন্তর থেকে, এবং মনির তাকে হত্যা করার জন্য চট্টগ্রাম নিয়েছিল এটা তার জবানবন্দিতে বলেছে। শারমিনজিমাকে সে ছুরিকাঘাত করে হত্যা করে, হত্যা করার জন্য ছুরিটাও সাথে নিয়ে গিয়েছিল, এবং হত্যা করার পর লাশ ফেলে সে নিজেই গাড়ি ড্রাইভ করে চলে আসে। এভাবে মনির তার জবানবন্দিতে বলেছে, এটা পূর্ব পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় মনির তার স্ত্রীকে হত্যা করেছে। শারমিনজিমা হত্যাকাণ্ডের বিচার যখন চলছিল তখন যখন মনির হুকুকে কোর্টে হাজির করা হয়, যখন তাদের হাজির করা হতো, লক্ষ লক্ষ লোক তাদের একনজর দেখার জন্য ভিড় করত, আদালতে পুলিশ দিয়ে দর্শক থামানোর কোনো উপায় ছিল না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে মনিরকে যখন ফাঁসিতে ঝুলানো হয় তখনও মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মনিরের ফাঁসি হয়েছে কিনা। কেন বিশ্বাস করতে চায় না মানুষজন, কারণ হলো দুইটা ফ্যামিলি ছিল অভিজাত ফ্যামিলি, তারা মনে করেছিল যে বিচারকে প্রভাবিত করতে পারে, সেজন্য তাদের বিশ্বাস ছিল যে মনিরের হয়তো বা ফাঁসি হবে না, বা একটা ডেমিকে ফাঁসি দিয়ে মনিরকে ছেড়ে দেওয়া হবে, মনির বিদেশে চলে যাবে। এই জন্য মানুষ মনিরের ফাঁসি হওয়ার পরও, মনিরের লাশ কবর দেওয়ার পরও মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মনিরের ফাঁসি হয়েছে কিনা। কিন্তু মিডিয়ার কারণে, মিডিয়া এত শক্তিশালী ছিল, মিডিয়া এত বেশি ব্যাপক প্রচার করেছিল যে মনিরের ফ্যামিলি প্রভাবশালী থাকা সত্ত্বেও তার ফাঁসির দণ্ড রদ করতে পারেনি, তার মৃত্যুদণ্ড রদ করতে পারেনি। মনিরের বিচারটা হয়েছিল প্রায় 4 বছর ধরে। আমরা সেই গোটা 4 বছর ধরেই এই মনির খুকু শারমিনিমা হত্যাকাণ্ডের রিপোর্ট আমরা কারাগারে কয়টার সময় কখন মনিরের ফাঁসি হয়, কে মনিরের ফাঁসি দেয়, জল্লাদ কে ছিল, কখন মনিরের ডেড বডি কারাগার থেকে নিয়ে আসা হবে, মনিরের দাফন করা হয় গাজীপুরে, তো গাজীপুরে কবর দেওয়া হয়েছে, এগুলি সবগুলি প্রত্যক্ষদর্শী বা সাক্ষী হিসাবে ছিলাম। আমার একটি ঘটনা মনে পড়ে, যে কুকুকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘৃণা হোক, ক্ষোভ হোক বা কৌতূহল হোক দেখার জন্য চেষ্টা করেছিল, সেই কুকু কিন্তু বেঁচে গিয়েছে। সেই কুকুকে কিন্তু দণ্ড মৌকুক করে দিয়েছে কুকু। সেই যে লোকচক্ষুর অন্তরালে চলে গেছে, এখন সে কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা জানা নেই।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম সাংবাদিক শঙ্কর কুমার দের কথা। তিনি সে সময় মনি খুকু এবং রিমা হত্যাকাণ্ডের সমস্ত কথা আপনি খুব চমৎকার করে আপনারা শুনেছেন। তিনি বিবিসিকে দেওয়া এক ইন্টারভিউতে বলেছেন, আমরা সেটা শুনছি। কিন্তু ছোট্ট একটা বিরতি নেবে, তারপর ফিরে এসে আমরা সে সময়কার ইত্তেফাকের নির্বাহী সম্পাদক রাহাত খান কি বলেছেন সেটা শুনবো, সঙ্গেই থাকবেন। প্রতিবেদন তৈরি করা হয়েছিল, যেটা বলছি যেখান থেকে আমরা কিছু অংশ নিয়েছি, অর্থাৎ সেই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন শারমিন রিমার বড় বোন সিলভি নিজাম, তার মামা হুমায়ুন কবির শেলি এবং সাংবাদিক শঙ্কর কুমার দে। এবং এখন আমরা যে সাংবাদিকের কথা শুনবো, তিনি তখন সে সময়কার ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ছিলেন রাহাত খান। চলুন তার কথা শুনে তারপর আবার ফিরে আসছি।
খবরটা যে আমরা, এই যে রিপোর্টটা আমরা যে শুধুমাত্র রিপোর্টের খাতিরই আমরা ছাপতাম তা না, আমাদের এটা মমতার টান ছিল যে আমাদের একটা মেয়ে, মেয়েটাকে মেরে ফেলেছে। আমাদের কমিউনিটির একজন অত্যন্ত দক্ষ লোক ছিলেন নিজামুদ্দিন সাহেব, শিশু থেকে বিবিসির কাজ করতেন, তার মেয়ে। আমরা অনেকে মনে করতাম যে আমাদের ঘরের মেয়ে, এটা স্বাভাবিক, কিন্তু একটা কমিউনিটি ফিলিং তো থাকতেই পারে। এটাও একটা কারণ ছিল যে কারণে প্রতিটি পত্র পত্রিকায় রিমা হত্যাকাণ্ড নিয়ে এত তোড়পড় হয়েছে। এখন বাবা মারা গেছেন স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের হাতে, দেশের মানুষ স্বভাবতই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি একটা অন্যরকম সেন্টিমেন্ট তাদের আছে, এবং তারই মেয়ে রিমাকে এভাবে হত্যা করায় স্বভাবতই মানুষ একটু বেশি আক্রান্ত হয়েছিল শোকে এবং ক্ষোভে। তারপরে তো এই হত্যাকাণ্ড নিয়ে তো বিস্তর লেখালেখি হয়েছে। আমার মনে হয় যে এত লেখালেখি কোনো হত্যাকাণ্ড নিয়ে কমই হয়েছে, সামাজিক হত্যাকাণ্ড। তো আমার মনে আছে সে সময় প্রায় প্রতিটি খবরের কাগজ, বিশেষ করে ইত্তেফাক তখন এদেশের 1 নম্বরের পত্রিকা, ইত্তেফাকে একটা বিষয় নিয়ে 3 দিন লেখা হলে তোর পার হয়ে যেত। তা প্রতিদিন ইত্তেফাকে এই ধরনের লেখালেখি হতো। আর ইত্তেফাক এ ব্যাপারে আরো সত্যি ছিল জন্য যে ইত্তেফাক বুঝতে পেরেছিল যে এই বিষয়টি সাধারণ মানুষ খুব নিচ্ছে। এখন পত্রিকার একটা উদ্দেশ্য তো হলো এমন খবর ছাপা যা সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে পড়ে, এটাও একটা কারণ যে কারণে লেখালেখি।
আমরা পুরো কাহিনীটা শুনবার পর এতক্ষণ ধরে শুনছিলাম রিমার বোন, তার মামা এবং দুজন সাংবাদিকের কথা। এবং এটা শুধু আজকে বিশেষ এই 16ই ডিসেম্বরের দিনে, আগে হয়তো পরেও এটা আমি করতে পারতাম, প্রচার সম্প্রচার করতে পারতাম, কিন্তু আজকের দিনটা বেছে নিয়েছি এই কারণে, এগুলো শহীদ বুদ্ধিজীবীর কন্যার নির্মম করুণ পরিণতির কথা সবাইকে জানাতে চেয়েছি বিশেষ করে। এবং আজকের দিনটাকে আমি মনে করছি সবচেয়ে উল্লেখযোগ্য হতে পারে এই ঘটনাটির জন্য, যে এখানে শুধু একজন যেটা বললাম যে রিমা কারোর না কারোর তো সন্তান, যারা যত জমি হত্যাকাণ্ডের কথা আমি বলছি, কিন্তু তিনি রিমার ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা, কারণ সে শহীদ বুদ্ধিজীবীর কথা। আজকে যেহেতু কুয়াশা পড়ে গেছে বিজয় দিবসে, এর থেকে ভালো আর দিন হতে পারে না। এবং আমি একবার চেয়েছিলাম গত সপ্তাহে যেটা আমরা সম্প্রচার করেছি সেটা আজকে হোক, কিন্তু তারপর আমি চিন্তা করলাম যে না, এটা একটা সত্যি ঘটনা এবং খুবই মর্মান্তিক। গত সপ্তাহে যে কাহিনী আমরা শুনিয়েছিলাম সেটাও সেরকম ঘটনাও সেই সময় একত্রে ঘটেছে বলে সেরকম একটা কাহিনী তৈরি হয়েছে। আর সেই সময় এত আলোড়ন সৃষ্টি করেছিল এই ঘটনাটি, আমরা এর আগেও আমরা বলেছি যে আমরা যখনই কুয়াশাতে, শুধু অনেকেই ধারণা করলেন হয়তো পরপর কাটে ফ্রিকশন থাকে বা ভয়ের গল্প থাকে, অনেক সময় আমাদের শ্রোতা যারা তারা লিখে পাঠান সেটাকে আমরা স্ক্রিপ্ট তৈরি করি, সেটাকে নিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করি, সেটা সম্প্রচার করি, তো অনেকে ধরে নিয়ে যাতে ভূত, কিন্তু কখনোই না। কুয়াশার তো রহস্যের রহস্য কাহিনীর আয়োজন, সেখানে থাকতে পারে ভূতের কাহিনী, থাকতে পারে কোনো হত্যাকাণ্ডের কাহিনী, থাকতে পারে তার পেছনে কি আছে। যেমন একজন বন্ধু লিখে পাঠিয়েছেন যে আমরা ছোটবেলা আমার মায়ের কাছ থেকে ঘটনাটা শুনেছি, তখন খুব একটা গুরুত্ব সহকারে শুনিনি, একটা গল্প হিসেবে শুনেছি, কিন্তু আজকে সে আমাদের কুয়াশার আয়োজন শুনে বুঝতে পেরেছে যে হুবহু মিল আছে তার মায়ের কাছে শোনা সেই গল্পের কথা। এই ফাঁকে জানিয়ে দিয়ে আজকে যে শারমিন রিমা হত্যাকাণ্ডের স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ এবং নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফরজানা প্রতিবারের মতোই, আর সাউন্ডে ছিলেন খালিদ, আর যারা অভিনয় করেছেন সেটা হচ্ছে কুমকুম, জাহিদ, সাকি, মীরা, মঞ্জু, মিলু, বর্ণা আর সাফরিন। আর পুরো কুয়াশা টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ সকলের প্রচেষ্টা না থাকলে এ ধরনের আয়োজন মানে সম্ভবই হতো না। আর বিশেষ করে বিবিসিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের কাছ থেকে ক্লিপগুলো না পেলে আমরা শোনাতে পারতাম না। শায়লা রোকসানা, দিনাকে অনেক ধন্যবাদ। আর এবার আমার মনে হয় আমাদের একটু SMS প্রবাস সময় হয়েছে, আমি তুমি শুরু করো, প্রথমে ABC ফ্যান পেজে যা আছে আমি তারপর পড়ছি।
MD আরিফ লিখেছেন, মনিরকে কোথায় দাফন করা হয়েছে যদি বলেন তাহলে কাহিনীটা আমার কাছে স্পষ্ট হবে।
আমি এখানে একটু বলতে চাইছি, আমাদের যে লিসেনাররা চতুর্থ বারে গিয়ে লিখে পাঠিয়েছেন মেসেজ এবং আমার ফ্যান পেজও আছে, অনেকেই লিখেছে তারা গাজীপুরে থাকেন এবং সেই যেখানে তাকে দাফন করা হয়েছে গাজীপুরে মসজিদের, তার মা মেহরুননেসার দেশে সেখানে, সেখানে তিনি একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন এবং তার পাশেই মনিরকে দাফন করা হয়েছিল। এবং রিমা কে কোথায় দাফন করা সেটাও একটা প্রশ্ন করেছে এক বন্ধু, বনানী গোরস্থানে রিমাকে সমাহিত করা হয়েছে। আপনারা যদি চান কখনো যান বনানী গোরস্থানে, আমি গিয়ে দেখে এসেছি, আপনারাও দেখতে পারবেন রিমা কোথায় সমাহিত করা হয়েছে রিমাকে।
আচ্ছা, আজাদ প্রমিল লিখেছেন, অনেক অনেক ভালো লাগছে আজকের গল্প। তহিদুল তহিদ লিখেছেন, আমি রেগুলার ইন্ডিয়ান FM রেডিও মিস্ত্রি শুনি,
মিস্ত্রি
শুনি এবং সেই সাসপেন্স গল্প শুনি। আমাদের দেশে কুয়াশার মতো এত সুন্দর একটা সাসপেন্স হয় তা আমার খুবই ভালো লাগছে কুয়াশা শুনে। শাহিন আলম উনি লিখেছেন, আমি তোমার নতুন বন্ধু, আমাকে অনেক দিন ধরে শুনছি, আজকের গল্পটা সত্যি অসাধারণ এবং সত্য। ইসমাইল হোসেন লিখেছেন, আপু এবং ভাইয়া ইট ইজ আ নাইস স্টোরি। দিলশাদ দিশা লিখেছেন, আমার জন্মের আগে কাহিনী, তবে কেন জানি মনে হচ্ছে কয়েকদিন আগের ঘটে যাওয়া কোনো ঘটনা, মনে হওয়াটাই স্বাভাবিক, রিমারা তো খুন হচ্ছে অনবরত স্বামী নামক নরপশুদের হাতে। MD বেলাল হোসেন লিখেছেন, আজকে গল্পটা সত্যি অনেক বিভৎস। দেলোয়ার হোসেন, প্রেজেন্টেশনটা খুবই ফাইন এবং আমার ভালো লেগেছে,
ধন্যবাদ।
MD জনি লিখেছেন, আপু কেমন আছো, ইউ আর মাই ফেভারিট আরজে ইন অল রেডিও স্টেশন,
থ্যাংক ইউ।
তারিক আহমেদ লিখেছেন, আজকে গল্পটা ভূতের না হয়ে বিজয়ের সাথে হয়েছে, এই কারণে শুনে খুবই ভালো লাগছে, আজকে দিনের সাথে আমাদের ঘটনাটা মিলে গেছে।
আচ্ছা, এবার আমি ট্রিপল টু ওয়ানে গিয়ে লিখে পাঠিয়েছি, প্রচুর SMS এসেছে ট্রিপল টু ওয়ানে, আমি সেটা পড়ছি। মিম লিখেছে, মনিরের কবর গাজীপুরের গাছা গ্রামে, আমাদের পাশের গ্রামে আমি ওর কবর দেখেছি। আমি এটাই বলছিলাম যে অনেক বন্ধুদের লিখে পাঠিয়েছে গাছা গ্রামে। আর রায়হান লিখেছে, জিগাতলা থেকে রিমা হত্যাকাণ্ডে মিডিয়া অনেক ভালো কাজ করেছে, আই লাইক কুয়াশা ভেরি মাচ, আই এম অলসো লিসেনার অফ ভূত FM অ্যান্ড মিস্ট্রি আনসলভড আচ্ছা, বিকজ আই এম অবসেসড উইথ সুপার ন্যাচুরাল স্টোরিজ, বাট আই অলসো লাভ কুয়াশা ইভেন ইফ ইউ টেল মার্ডার অর ক্রাইম স্টোরিজ। এনিওয়েজ, অনেক ধন্যবাদ। শামিনা আপু কুয়াশাকে রিপিট করা হয় না, কিন্তু কুয়াশাটা আমাদের আজকে রাতের মধ্যেই বা কালকে সকালের মধ্যে তুমি পেয়ে যাবে আমাদের সংগ্রহশালায়। যেটা করতে হবে তোমাকে, এবিসি রেডিও bd.fm এ লগ ইন করতে হবে প্রথমে। তারপর সেখানে যে লগ ইন করলে দেবে সংগ্রহশালা বলে একটা জায়গা লেখা আছে, সেখানে গিয়ে তুমি ক্লিক করলে আমাদের সংগ্রহশালা খুলে যাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে শুনতে পারবে। রিজি চিটাগং থেকে লিখছে, প্রতি কুয়াশা থেকে আমরা নতুন নতুন কিছু শিখে যাই, আজও এই বিশেষ দিনে একটা শিক্ষা পেলাম। থ্যাংকস টু অল অ্যান্ড লাভ ইউ অল, থ্যাংক ইউ। তানভি লিখেছে, লাকসাম থেকে আজকে ঘুম হবে না, মনটা খারাপ লাগছে। আমি যে গল্পটা বলেছি, আমি যখন ন্যারেশনটা দিই, আমি যতবার এটা নিয়ে কাজ করতে গেছি, সিফাতের সঙ্গে কথা বলেছি, আমাদের স্ক্রিপ্ট রাইটার তার সঙ্গে কথা বলতে গেছি, আমি আমার খুব কষ্ট হয় হত্যাকাণ্ডের এই সমস্ত সত্যি ঘটনা যখন করতে যাওয়ার, আমার খুব খারাপ লাগে। এত মর্মান্তিক, এত কিছু, তখন অনেক কিছু তো আমরা রেডিওর মারফতে শোনাতে পারি না, অনেক ধরনের অনেক ডিটেইল থাকে, তো ডিটেইল আমরা যাই না, যেতে চাইও না, কারণ এত নির্মমতা থাকে একটা হত্যাকাণ্ডের পেছনে বা হত্যাকাণ্ডের মধ্যে, অতটা জিনিস আমি শোনাতে যাই, খুব কষ্ট হয় তখন। আর এই যে আজকে পড়ছিলাম, আমার কিন্তু মন খারাপ হয়ে গেছে, আমি কথা বলবো আমার এখন আর ভালো লাগছে না কিছুই। বিশেষ করে রিমার বড় বোনের কথা শুনছিলাম, তার মামার কথা শুনছিলাম, একটা পরিবার থেকে যখন পরিবারে যখন এরকম একটা নির্মম ঘটনা ঘটে, তো সারা জীবনের জন্য কিন্তু সেই পরিবার অসুখী হয়ে যায়, আর কখনোই তারা হাসি খুশি বা আগের জীবনে ফিরে যেতে পারে না, পুরো পরিবারটা একেবারে একদম পুরো পরিবার থেকে সুখ বলতে চলে যায়।
তার মধ্যে তার মা শুধু তার দুই মেয়েকে নিয়ে আসলে বেঁচে থাকতে চেয়েছিল। আমরা যদি এইভাবেও দেখি যে তার মেয়ে পরবর্তীতে তার ছোট মেয়েকে হত্যা করা হয়, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডই আসলে বীভৎস হয়।
আচ্ছা, সময় লিখিতে, সত্যি খুব কষ্টকর, তবুও ভালো লাগলো, এটার বিচার হয়েছে, বাট আফসোস সাগরণী হত্যাকারীর বিচারটা হলো না। আমরা জানি না, আসলে এটা হয়তো হওয়া উচিত ছিল, সাংবাদিক তারাও দুজন সাংবাদিক ছিলেন, ঠিক আছে। আমি চিটাগং এর রুবেল বলছি, আপু দুঃখজনক ঘটনা শুনে আচ্ছা মন খারাপ হয়েছে। আচ্ছা সরি আপু, আমার নাম সজীবুল ইসলাম, আমার নামটা একবার বলো, নাম শোনার জন্য তো কষ্ট করে এসএমএস পাঠানোর কোনো মানে হয় না এরকম একটা আয়োজনে। আর লিখেছে তানভীর লাকসাম থেকে, আপু আজকে যে ঘুম হবে না, মনটা খারাপ হয়ে গেল। এবার আমি একবার পড়েছি রিমা হত্যার কথাটা, আমি এই যে এটা আমি বলছিলাম যে আমি আমার মায়ের কাছে শুনেছি, লিখেছে যে আমার মায়ের কাছে শুনেছি, আমার বাবার কাছে, আমাদের বাড়ি থেকে চারটা বাড়ি পরে রিমার লাশটা পড়েছিল। আচ্ছা, সে বোধহয় সেই মিজমিজি গ্রাম থেকে, আরো কয়েকদিন দেখেছে যে ওই সেখানে খুব কাছাকাছি থাকে বলে, আমাদের বাড়ি থেকে একদম কাছে, শুরুর দিকে আমি যখন কুয়াশা যখন আমরা করছিলাম, মানে যখন হচ্ছিল তখন এগুলো এসেছিল। রায়হান জিগাতলা থেকে, যে রিমা হত্যাকাণ্ডে মিডিয়া অনেক ভালো কাজ করেছে, আই লাইক কুয়াশা ভেরি মাছ, এটাও বোধহয় পড়েছে। প্রিন্স মামু দেখেছে গণভবন থেকে, আপু আমি স্টোরিটা শুনছি, কোথা থেকে শুনছি, আজ এবিসি তে শুনলাম, ও সে অন্য কোথা থেকে শুনেছে আগে, আজকে অন্য এবিসি তে শুনলাম, থ্যাংকস এবিসি অ্যান্ড থ্যাংক ইউ। লিখেছে খুকু বেঁচে আছে, চিটাগাং এর হালি শহরে থাকেন, একবার লিখেছে চিটাগাং থেকে, কোথাও না কোথাও তো তিনি আছেন, দেশে তো আছেন অবশ্যই, কারণ তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল, কিন্তু আমি মনে করি তার কিছুটা হলে তার শাস্তি ভোগ করা উচিত ছিল, একেবারে বেকসুর খালাস দেওয়া তাকে উচিত হয়নি।
তার মধ্যে মানে একটা চমৎকার বিষয় হচ্ছে গিয়ে, আমরা সাংবাদিকের কথা শুনলাম যে কোথায় আছে আমরা তারা জানতে পারেননি, কিন্তু আমরা এই মাধ্যমে জেনে ফেললাম।
শামিনাপু, এডুকেটেড পরিবারে কি যারা সন্তান হয় না, মনিরের মা ভালো হলে সন্তান ভালো হতো। আসলে মানুষের ক্ষোভ কিন্তু এখনো আছে, তখনও ছিল প্রচুর মানুষ, এবং শেষের দিকে কিন্তু ডক্টর মেহের স্যার প্র্যাকটিস করতেন না, তার ছেলের এরকম ঘটনা হওয়ার পর ক্লিনিকটা হয়তো এখনো আছেন, তিনি তো বেঁচে নেই এখন আর। রিমা লিখেছে আমি 1993 তে জন্মেছি, এর নামও রিমা যিনি লিখেছেন। আমার বাবা শারমিন রিমা ঘটনাটা থেকে আমার নাম রেখেছেন শারমিন রিমা। বাহ, তাজরিন লিখেছেন, আমি এই হত্যাকাণ্ডটা আজকে প্রথম শুনলাম, আসলে এসব মার্ডারারদের জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত, জনগণই ঠিক বিচার করতে পারবে। সাব্বির লিখেছেন মিজমিজি গ্রাম থেকে, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, আমি আজ আসলে ঘটনাটা আমি জানি না, এখানে থাকে কিন্তু তিনি লিখেছেন যে আমি সেই ঘটনাটা জানি না, কারণ আমার জন্মের অনেক আগের ঘটনা। তার জন্ম অনেক পরে হয়েছে সেটা লিখেছে। তো জন্ম অনেক পরে হলেও এই ঘটনাটা কিন্তু অনেকেই জানেন, জানার যাদের এই ব্যাপারে আগ্রহ আছে বা যারা শুনেছেন। কারণ শারমিন রিমা হত্যাকাণ্ড আমাদের দেশের অন্যতম, মানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে নির্মম হত্যাকাণ্ড তার মধ্যে অন্যতম। আপু আজকের কুয়াশা খুবই শিক্ষণীয় এবং আচ্ছা সম্পর্কে ইতিবাচক ধারণা সম্বলিত। আই হেট খুকু মনির ডক্টর মেহেরুন্নেসা অ্যান্ড লাইক দিস পিপুল অ্যান্ড ডোন্ট লাইক দিস পিপুল লাইক দিস পিপুল বলতে কি বলছে ঠিক তোমারটা খুব অসংলগ্ন কথা পুরোটা বোঝা যায়নি। মোহাম্মদ নেসারউদ্দিন চিটাগাং থেকে লিখেছে, আজকের গল্পটা শুনে মনে হচ্ছে জীবনের গল্পের মতো। জীবনের গল্পই তো বলা হয়েছে, এটা তো জীবনেরই গল্প, একটা অকালে ঝরে পড়া একটা জীবনের কাহিনী
এবং সত্য ঘটনা,
সত্য ঘটনা। হ্যাঁ, স্বপন লিখেছে মনিরের ফাঁসি যে জল্লাদ করেছিল কসাই কাদের মোল্লা, আর এই জল্লাদ করেছিল তার নাম শাহজাহান হতে পারে, এটা তো আমার ঠিক খেয়াল নেই। তো যে সাংবাদিকের সঙ্গে আমরা কথাটা আমরা শুনলাম, তিনি বলছেন সেই সময় জল্লাদ কে ছিল, খুব ডিটেল কিন্তু লেখা হয়েছিল সবকিছু, কটার সময় হয়েছিল, শেষ কথা মনির কি বলেছেন, কি খেয়েছিলেন, মানুষের এত কৌতূহল ছিল, কিছুটা তো আবেগপ্রবণ ছিলই মানুষ, একটা ঘৃণার ব্যাপার ছিল যে কবেই মনিরের ফাঁসি হবে সেটা একটা জানবার আগ্রহ, আর তাছাড়া কৌতূহল ছিল মানুষের প্রচুর সে সময়। শামিন আপু কুয়াশাকে এটা তো রিপিট শোনা যায়, আমি একটু আগেই বলে দিয়েছি রিপিট শোনা যায় না, কিন্তু আমাদের সংগ্রহশালায় আছে, সেটা ডাউনলোড করে শুনতে হবে। রাজিম লিখেছে চিটাগাং থেকে, চিটাগাং ইউনিভার্সিটি থেকে লিখেছে, খুবই মর্মান্তিক কাহিনী, অবশ্যই খুবই মর্মান্তিক, আমি যেটা বলছিলাম যে আমার মন খারাপ হয়ে গেছে। শারমিন পাগল শিলা বাড্ডা থেকে লিখেছে, আপু আসলে অনেক মর্মান্তিক ঘটনা, মনিরের উচিত শাস্তি হয়েছে। ফাঁসির উপরে তো কিছু হয় না, ফাঁসির উপরে তার কোনো এর থেকে শাস্তি হয় না, তো ফাঁসি হওয়া কি ছিল তাই হয়েছে, কিন্তু তারপরেও তো ফাঁসি হয়ে গেছে, কিন্তু রিমাকে তার ফেরত পাওয়া যাবে। রায়হান লিখেছে জগ থেকে যে হত্যাকাণ্ডে মিডিয়া অনেক ভালো কাজ করেছে, আই লাইক কুয়াশা। বাপ্পি তালুকদার নারায়ণগঞ্জ থেকে লিখেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ঘটনাটার কারণে কুয়াশার আজকে ঘটনার কাহিনীর কারণে সে ধন্যবাদ জানিয়েছে। কাহিনীটা মর্মান্তিক লিখেছে অড্রি এবং অস্ট্রি মালিবাগ থেকে। তার মানে আমাদের পুলিশ বাহিনী চাইলে প্রকৃত সত্য বের করতে পারে, বা পুলিশের সেই নৈতিকতা আজ কোথায়? না অবশ্যই আছে, যদি সমস্ত কিছু আমার মনে হয় পুলিশ, আমরা তো পুলিশের তদন্ত সঠিকভাবে না হলে তো এটা হতো না, এখনো হয় সঠিক তদন্ত হয়তো বা কোনো কোনো, আর এত এখন হত্যাকাণ্ড এত বেড়ে গেছে পত্রপত্রিকা অনেক সময় অনেক কিছু আসে না, শুধু পুলিশের দায়িত্ব কেন, পত্রপত্রিকা যে সাংবাদিক, যে নির্ভীক সাংবাদিক যাদের সঙ্গে কথা হচ্ছিল তারা যেভাবে লিখেছেন সেরকম ভাবে যে সবসময় লেখা হয়, অবশ্যই আছেন, অবশ্যই হবে, মানুষকে জানতেও হবে জিনিসটা। শাহাদাত লিখেছে, মনিরের ফাঁসি হলো, হাইকোর্টে দিল রায়, মনিরের বাপ মায়ের কাইন্দা বলে হায় রে হায়, এটা তখনকার দিনের আলোচিত গান। হ্যাঁ, একদম সঠিক। হান্নান লিখেছে, শামিন আপু আই ওয়ান্ট টু নো দ্যাট ইজ দ্য ইভেন্ট রিয়েল ইভেন্ট। আচ্ছা, এরকম ভাবে ইংরেজি লিখতে আমার নিজেরই পড়তে খুব সমস্যা, বাংলায় লেখাটাই আমার মনে হয় ভালো হয়, বাংলায় লিখলে ভালো হয়। যে সত্যি তো অবশ্যই, কারণ যে রিমার বোনের অর্থাৎ সিলভি নিজামের কথা আমরা শুনছিলাম, তিনি নিজেই বলেছে যে তোর অভিনয়ের অংশে আমরা চরিত্রগুলো, আমরা যে চরিত্রগুলো নিয়ে চরিত্রগুলি আসল, কিন্তু যারা অভিনয় করেছেন তারা অন্য, কোনাপাড়া থেকে আসলেই খুবই কষ্ট পেলাম রিমার জন্য, আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে। হ্যাঁ ঘটছে, যৌতুকের কারণে ঘটছে, পরকীয়ার কারণে ঘটছে, রিমারকে জীবন দিতে হয়েছে তার স্বামীর পরকীয়ার কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে, যার জন্য শুধু মনির একা দায়ী নয়, খুকুও দায়ী, এবং মনিরের সঙ্গে মনিরকে যারা সাহায্য করেছিল সে সময় তারাও দায়ী,
তারাও দায়ী এবং তার মাও দায়ী।
হ্যাঁ অবশ্যই, তার মা তাকে পাসপোর্ট, তার ছেলে এত বড় একজন অপরাধী, তাকে সে পাসপোর্ট করে বাঁচাবার চেষ্টা করেছিল। এই ঘৃণ্য খুকুর বিচার হলো না কেন, কেন তাকে বেকসুর খালাস দেয়া হয়েছিল জানতে চাই, আশরাফুল ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর দেওয়া হয়েছিল আসলে যেহেতু সে সরাসরি সেরকম তার খুনের সঙ্গে একেবারে ডিরেক্ট কোনো সম্পর্ক বা আইনের কিছু ব্যাপার থাকে এখানে, এটা আইনের বাইরে হয়তো অনেক ভাবে অনেক কথা বলা যায়, কিন্তু যখন একটা মার্ডার কেস বা যে কোনো কেস আইনের মাধ্যমে যায়, আইনের অনেক কিছু থাকে, অনেক ফাঁক ফোকরও আছে আইনে আমরা জানি, কিন্তু সেখানে হয়তো সেই সময় সে ছিল না, মুনির হয়তো কখনোই বলেনি যে কুকুর সম্পৃক্ততার কথা, তার সঙ্গে সম্পর্ক ছিল সেটা বলা হয়েছে, এবং যে কারণে কুকুরকে সেখানে বলা হয়েছে যে সে তাকে মুনিরকে বিশেষ করে মুনির উপরে চাপ সৃষ্টি করছে এবং সেও সেই ঘটনা জানতে যে তাকে খুন করা হবে, সেরকম একটা ধারণা করা হয়েছিল। পরবর্তীতে সেগুলো সব উপরে গিয়ে আরো মানে পরে যখন আপিল করা হচ্ছে সেখানে খারিজ হয়ে যায়। আর রিমা খুন হওয়ার 9 দিন পর আমার জন্ম, যার কারণে এটা তখন ভালো করে আসিনি, এবার ভালো করে পাঠিয়েছে, যার কারণে তার নাম শারমিন রেখেছেন তার বাবা শারমিন আক্তার রিমা। আমার জীবনটা রিমার জীবনের মতো, তবে আমি কি কৌশলে বাকিটা আসেনি, তুমি পুরোটা লিখতে পারলে খুব পড়তে পারলে খুব ভালো হতো। তুর্য মিরপুর থেকে লিখেছে, অনেক ভালো লাগলো এই স্পেশাল এপিসোডটি, থ্যাংকস শারমিন আপু অ্যান্ড কুয়াশা টিম ফর দিস ট্রেমেন্ডাস ওয়ার্ক। থ্যাংক ইউ তুর্য। আর অনেকেই লিখে পাঠিয়েছেন যে এটা কি রিপিট হবে, কুয়াশা কখনো রিপিট হয় না, খুব মাঝে মধ্যে হয়, কোনোদিন হয়তো কোথাও আমরা আটকে পড়ে গেলে বা কোনো কারণ থাকলে সেখানে সেই, তাছাড়া কুয়াশা কখনো রিপিট হয় না। আমাদের সংগ্রহশালে প্রত্যেকটা এপিসোড দিয়ে আছে, শুরু থেকে নার্গিস হত্যাকাণ্ড দিয়ে আমরা শুরু করেছিলাম নরসিংদীর, সেটাও খুব সারা জাগানোর একটি কাহিনী, আপনারা চাইলে সেটা শুনতে পারেন আমাদের সংগ্রহশালা থেকে। একজন লিখেছে, আমার মা মুনিরের কথা বলেছিল। আচ্ছা তুমি দেখো যদি এবিসি ফ্যান পেজে কিছু থাকে, আমরা পড়ে তারপর আমরা বিদায় নেব একটু পর।
শেষ বিকেলে মেয়ে লিখেছে, আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া, তোমাদের আজকে গল্পগুলো অনেক ভালো হয়েছে, প্রথম গল্পটাও ভালো হয়েছে এবং এই রিমা হত্যাকাণ্ডের গল্পটা আসলেই খুব মর্মান্তিক। আরমান লিখেছেন, আপু এবং ভাইয়া তোমরা কেমন আছো, আজকের গল্পটা অনেক ভালো লেগেছে। মাহমুদুর রহমান, অসাম একটা কাহিনী, থ্যাংকস টু হোল কুয়াশা টিম। লাভলু লিখেছেন, আমি কাল সকালেই বদর হোটেল থেকে খাবার কিনেছিলাম, খাবারটা পচা। ওই মনির বদর হোটেলে থাকবার চেষ্টা করেছিলেন, সেখানকার একজন লিখেছেন আর কি। এছাড়া অর্ণব লিখেছেন, ভয় লাগছে না কিন্তু একটা অন্যরকম অনুভূতি,
একদম সঠিক।
মায়ের দোয়া লিখেছেন, এই কাহিনীটা মেবি আমার জানা আছে, 20 বছরের আগের ঘটনা,
24 বছর আগের ঘটনা।
উনি লিখেছেন 20 বছরের আগের ঘটনা, এটা আলোচিত একটি স্টোরি তখনকার সময়ে, আমি তখন শুনেছিলাম স্টোরিটা, ফাঁসির আসামি থেকে বেঁচে যায় মুনির, তার জায়গায় অন্য একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, আমার মনে হয় এটাই সেই স্টোরি, তবে গল্পটা নতুন ভাবে শুনে ভালো লাগলো। অনামিকা লিখেছেন, রিমার হত্যার বিচার হয়েছে, বাট সাগর রুনির হত্যার বিচার কেন হচ্ছে না, এটা মনে হয় আরেকবার লিখেছেন উনি, ফ্যান পেজেও লিখেছেন, এছাড়া 222-এও লিখেছেন। এছাড়া আরো
কুকুর বাসা আমার বাসার পাশে, আমার বাসা চিটাগং পোর্ট কলোনি, আমার বাসার কুকুর বাসা চিটাগং এর পোর্ট কলোনিতে। যদি সম্ভব হয় কুকুর একটা ছবি আমাদেরকে তুলে আপলোড করতে পারো আমার ফ্যান পেজে, তো কুকুর যে বাড়িতে থাকে সেটা ছবি তুলে পাঠালে আমি অত্যন্ত খুশি হবো আর কি, আমাদের অন্য অন্য বন্ধুরাও দেখতে পাবো, কারণ কুকুর সম্পর্কে প্রচুর কৌতূহল এখনো মানুষের মধ্যে রয়ে গেছে, ইভেন আমি পর্যন্ত কুকুরকে দেখতে চাই একবার, মানে সে সময় দেখেছিলাম ছবি পত্রপত্রিকা ছবি এসেছিল। এবং একটা কথা বলতে ভুলে গেছি, আমি আগামীকালকে চেষ্টা করবো এই হত্যাকাণ্ডের কিছু মুনির কুকুর রিমার কিছু ছবি আমার পেজে আপলোড করতে।
তবুও শুনে খুব ভালো লাগলো। সুমন লিখেছেন, হ্যালো আপু, খুব কষ্ট করে কুয়াশা শুনছি, নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ কিন্তু আজকে গল্পটা সত্যি অসাধারণ।
আচ্ছা কামরুন হার লিপু আমার পেজে লিখেছে যে, আপু তখনকার কোনো পেপার কাটিং আছে তোমার কাছে, থাকে প্লিজ, আছে আমি অবশ্যই দিব, কালকে আগামীকালকে হয়তো পেয়ে যাবে তোমরা। আর আমি খুব অবাক লাগছে যে কুকুর, মানে গাছা গ্রামে মনিরকে কবর দেওয়া হয়েছে, নামটা আমার মাথায় মানে মনের ভিতরে ছিল, মানে আসছিল না উঠে আসছিল, এখান থেকে আমি পেয়ে গেলাম চট করে মনে হয়, তাই তো। কারণ এটা নিয়ে আমি বন্ধুদের বলতে চাই, আমি কিন্তু অনেকদিন দীর্ঘদিন ধরে স্টাডি করেছি বেশ কিছু মার্ডার কেসের উপরে, স্পেশালি এটা, তারপরে এর আগে আমরা প্রচার করছিলাম নিহার বানু, নিহার বানু হত্যাকাণ্ডের কথা, তো এটা নিয়ে অনেক গল্পনা কল্পনা ছিল, কি করবো কি করে করি, তো কিছুটা বিবিসির প্রতিবেদনটার প্রতিবেদকের কাছ থেকে কিছুটা হেল্প পেয়েছি, আর আমার স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছেন সিফাত মাহমুদ, ঠিক যেরকমটি আমি চেয়েছি সেভাবেই, তার থেকে হয়তো অনেক বেটার হয়েছে আমি বলবো। তারপরে মনে হচ্ছে আরো হয়তো অনেক কিছু করতে পারতাম, এবং রিমার যে বড় বোন সিলভিনিজাম তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তারপরে তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তখন এই জন্য এত দেরি হচ্ছিল। তারপর রিমার ভাই যিনি, তিনি এখানেও কথা বলেননি বিবিসিতে, তার ছোট ভাই, সরি ছোট ভাই না বড় ভাই, বাপ্পি তিনি কথা বলেননি, ছোট ভাই বা বড় ভাই ঠিক আমার মনে নেই, একটাই ভাই তার বাপ্পি নাম, তিনি কথা বলতে চাননি আমাদের সঙ্গে, তিনি এখানে আছেন ঢাকায় আছেন, কিন্তু তিনি কথা বলতে হয়তো খুব হৃদয় বিদারক তার জন্য বিবিসির সঙ্গে সে কথা বলেনি। তো এরকম নানা কিছু, তারপরে কিভাবে, তারপরে আমি একদিন, আমার পরিবারের অনেকেই সমাহিত আছেন বনানীর কবরস্থানে, তো সেখানে গেছি, গিয়ে রিমার কবর দেখে এসেছি, তো যেটা বলছিলাম যে তাকে সেখানে সমাহিত, খুব কষ্ট লাগে দেখলে, ভীষণ খারাপ লাগে, আমি খুব শরীর খারাপ হয়ে গেছিল, মন খারাপ হয়ে গেছিল, আমি যখন শুরুটা করি নার্গিস মার্টারকে, সেটা ভীষণ একটা হৃদয় বিদারক কাহিনী, যারা শুনেছেন এবং যারা শুনেননি প্লিজ আমাদের সংগ্রহশালায় গিয়ে সেই প্রথম এপিসোডটা শুনবেন, কুয়াশা, সেটা আমরা পুনঃপ্রচারও করেছিলাম, নার্গিস হত্যাকাণ্ডটা আমরা পুনঃপ্রচারও করেছি, সেটা তো খুব ডিটেইল আছে, অনেক কিছু আছে, তার আত্মীয় স্বজন, শুধু তার মেয়েকে আমরা পাইনি সেই সময়। তো যাই হোক, আজকে বিশেষ দিনে কুয়াশার এই একজন বুদ্ধিজীবীর কন্যার এই করুণ পরিণতি আজকে সবার সামনে তুলে ধরবার জন্য, যদি এটা খুবই আলোচিত একটা কাহিনী, অনেকে হয়তো মনে পড়ছে এই প্রজন্মের কাছে তুলে ধরতে পেরে আমি আমার খুবই ভালো লাগছে যে একটা কাজ করতে পেরেছি। আমি আবারও কুয়াশা টিমকে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাবো সিফাত মাহমুদকে, সালিদকে, সাকিব ফারজানাকে, এবং যারা অভিনয় করেছেন কুয়াশার যত কলা কুশলী আছেন সবাইকে, এবং এবিসি কর্তৃপক্ষকে আমাকে এরকম একটি অনুষ্ঠান সম্প্রচার করবার অনুমতি দেওয়ার জন্য, এবং অবশ্যই অনিন্দুকে আমার সঙ্গে থাকবার জন্য। আর সবাইকে আজকে এখানকার মতোই আরো একবার যাওয়ার আগে জানা বলতে চাই যে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, অপরাধ থেকে দূরে থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর বিপদে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের বিপদের কারণ হবেন না কখনো। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।
This track was downloaded from FusionBD.com.